This track was downloaded from FusionBD.com.
ای مبارک چون چه نویس ریدیو افن رو به داشتونی دوی کواشن رایت شبه که شبه که دارد چیه میشه می؟ از که ایده دیل اما داره سپیشل اپیسود رایت چه؟ دو دوی کلاسیک نیه از چه از که آیده نا چه؟ پتون گالپوتی از که این که شار زنده بانده با چه نیل کار جیتا پوره شلاده شدو آر پوره گھر جاتا پوش مول کهنی جیتا خطی شدن সেই সময় গিয়ে বলবো। এখন শুরু করছি আজকের প্রথম কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নির্ভর, যেটা পড়ে শোনাবে সেতু। এখন শুনবো গল্পটির প্রথম অংশ, ছোট্ট বিরতি নিয়ে তারপর চলে যাবো পরের অংশে। সঙ্গেই থাকবেন আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে তোমার মোবাইল থেকে টু 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 ওয়ান।
সেদিন সন্ধ্যার পর আমরা মাত্র তিনজন সভ্য ক্লাবে উপস্থিত ছিলাম, আমি, বর্দা এবং একজন নতুন সভ্য হিরণময় বাবু। তিনি সম্প্রতি সিগারেট ফ্যাক্টরিতে চাকরি নিয়ে এখানে এসেছেন, সন্ধ্যা কাটাবার জন্য ক্লাবের সভ্য হয়েছেন। বেশ মিশুক এবং রসিক। ফাল্গুন মাস, খোলা জানালা দিয়ে বাতাস এসে টেবিলের উপর পাঁচ করা খবরের কাগজখানাকে চঞ্চল করে তুলছে। মাথার উপর বিদ্যুৎ বাতিটা প্রখর ভাবে জ্বলছে। আমরা দু চারটা আবশ্যক কথা বলে নীরব হয়ে গেলাম। বর্দা কড়িকাছের দিকে তন্ময় চোখ তুলে বোধ করি নতুন ভৌতিক গল্প উদ্ভাবন করছেন। হিরণময় বাবু লম্বা একটা হোল্ডারে সিগারেট জুড়ে টানছেন এবং থেকে থেকে বর্দার দিকে দৃষ্টিপাত করছেন। আমি ভাবছি, হঠাৎ হিরণময় বাবু বললেন, বর্দা বাবু আপনি নাকি ভূত দেখেছেন? চমকে মুখ তুলে তাকালাম। বর্দাকে এই প্রশ্ন করা আর পাগলকে শাকো নাড়তে নিষেধ করা, হ্যাঁ কি কথা। হিরণময় বাবু নতুন লোক, বর্দাকে এখনো ভালো করে চেনেন, তাই সন্তুষ্ট হয়ে উঠলাম। বর্দা কড়িকাঠ থেকে চোখ নামিয়ে তন্ময় দৃষ্টিতে হিরণময় বাবুর দিকে তাকালেন। আর ঠিক তখন ইলেকট্রিসিটি চলে গেল আর ঘর অন্ধকার হয়ে গেল। হঠাৎ এই ঘটনায় হিরণময় বাবু হেঁচকে তোলার মতো একটা শব্দ হল। হিরণময় বাবুর প্রশ্নের সঙ্গে আলো নিভে যাওয়ার কোনো অনৈসর্গিক সংযোগ আছে তা মনে করবার কোনো কারণ। কিছুদিন থেকে এই ব্যাপারগুলো ঘটছে, হঠাৎ আলো নিভে সমস্ত পাড়া অন্ধকার হয়ে যায়। বিদ্যুৎ অফিসে যারা কাজ করে তারা বলছে লাইনের দোষ, কিন্তু দোষ ধরতে পারে। আজও তাই হয়েছে, আধ ঘন্টার মধ্যে আলো জ্বলবে না, অন্ধকারে বসে আছি। প্রথম কথা বলল বর্দা, তার কণ্ঠস্বরে বেশ একটু পরিতৃপ্তির সুর ধরা পড়ছে, যেন তাহার গল্পের পরিবেশ রচনার জন্য আলো নিভেছে। সে বলল, ভূত আমি অনেক দেখেছি হিরণময় বাবু, দেশি ভূত, বিলেতি ভূত, ভালো মানুষ ভূত, দুর্দান্ত ভূত। মানুষ যেমন হরেক রকম আছে, ভূতও তেমন। কিন্তু গত পৌষ মাসে যে ভূতটাকে দেখেছিলাম তার মতো অশ্লীল ভূত আমি জীবনেও দেখি। বড়দার গল্প ফাঁদবার টেকনিক আমার জানা, গোড়াতেই চমকপ্রদ একটা গল্প বলে শ্রোতাদের হতবুদ্ধি করে দিই, তারপর শ্রোতারা সামলে উঠবার আগেই গল্প শুরু হবে, তখন আর তাকে থামাবার উপায় থাকে না। তার উপর আর হিরণময় বাবু আগুনে বাতাস দিলেন, বললেন, অশ্লীল ভূত? অশ্লীল ভূত কিরকম, কাপড় চোপড় পরে না? বর্দা বলল, আসলে ঠিক ওরকম নয়, ভূতকে অশ্লীল কেন বলছি তা বুঝতে হলে গল্পটা শোনা দরকার। গত পৌষ মাসে আমি মৎসরপুরে গিয়েছিলাম, গল্প শুরু হয়ে গেল। অন্ধকারে হিরণময় বাবুর সিগারেটের আগুনটি থেকে থেকে জ্বলে উঠছে, দক্ষিণে বাতাস খবরের কাগজ নিয়ে ফরফর শব্দ খেলা করছে, তার মধ্যে বর্দার নিরলম্ব কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। মৎসরপুর জেলায় আমাদের সামান্য জমি জমা আছে, জায়গাটার নাম নীলমহ। আগে সাহেবরা নীলের চাষ করত, তারপর নীলের চাষ যখন উঠে গেল তখন আমার ঠাকুরদা ওটা কিনেছিল। এখন সেখানে ধান হয়, আখ হয়, আমলিচুর বাগানও আছে, দু চার ঘর প্রজাও আছে। আমাদের সাবেক নায়েব শিবসদয় দাস সেখানে থেকে সম্পত্তি দেখাশোনা করেন। দাদা শীতকালে গিয়ে তদারক করে আসেন। এবছর দাদা লবেঙ্গ গিয়ে বিছানায় শুধু, কি করা যায়, ধান কাটার সময় আখও তৈরি হয়েছে, এ সময় মালিকদের একবার যাওয়া দরকার। শিবসদয় বাবু অবশ্য লোক ভালোই, বিপদ নেই, নিঃসন্তান মানুষ, চুরি সামারি করেন। কিন্তু সম্প্রতি তিনি তারই এবং অন্যান্য ব্যাপারে বেশি আসক্ত হয়ে পড়েছেন। কাজকর্ম ভালো দেখতে পারেন না, প্রজারা লুচি পুচে খায়, সুতরাং আমাকেই যেতে হবে। ছেলেবেলায় দু একবার নীলমহল গিয়েছি, তারপর আর যাইনি। পৌষের মাঝে মাঝে একদিন বিকেলবেলা গিয়ে পৌঁছাম, ওদিকে তখন প্রচণ্ড শীত। আমি আবার আগে খবর দিয়ে যাই, আগে খবর দিয়ে গেলে জমিদারির প্রকৃত স্বরূপ দেখা যায়, কর্মচারীরা ধোকার চাটি তৈরি করে রাখে। গিয়ে দেখি কাছারি বাড়ির সামনে তক্তপোষ পেতে শিক্ষাভাই বাবু রোদ্দুরে বসে বৃহৎ তন্ত্র সাথে উঠছি, তার সামনে এক কষি তারি, রোদ্দুরে তারি গেজিয়ে কষি গ্রামীণ ফেনা গুঁড়িয়ে পড়ছে। আমাকে দেখে শিক্ষাভাই বড়ই অপ্রতিম হয়ে পড়ল, তারপরে সে পায়ের ধুলো নিল। তিনি আমার সে বয়সে অনেক বড়, কিন্তু আমি মালিক, তার উপর ব্রাহ্মণ। পায়ের ধুলো নিয়ে আমতা আমতা করে বললেন,
আগে খবর দিলেন না কেন? খবর পেলে আমি স্টেশনে গিয়ে।
মনে মনে ভাবলাম, খবর দিলে তারির কলসি তো দেখতে পেতাম না। ন্যাকা সেজে বললাম, দাদা আসতে পারলেন না, তার কোমরে বাত হয়েছে। হঠাৎ আমার আসে স্থির হলো। তারপর কলসির দিকে আঙুল দেখে জিজ্ঞেস করলাম, ওটা কি? শিক্ষকরা এতক্ষণে সামলে নিয়েছেন, বললেন,
আগে তালের রস, শীতটা কেটে পড়েছে, এ সময় তালের রসে শরীর গরম থাকে, একটু হবে নাকি?
বললাম, না, আমার জন্য বরং একটু চায়ের ব্যবস্থা করুন। শিক্ষকরা
আলাদা
বলে ডাক দিল। কাছারি বাড়ির পিছন দিক থেকে হলদার এসে আমাকে দেখে তাড়াতাড়ি আমার পায়ের কাছে মাটিতে হাত ছেকিয়ে প্রণাম করল। হলদারকে চিনি, মাঝে মাঝে ধান বিক্রির টাকা নিয়ে মন্দিরে আসে, বুড়ো লোক, জাতি কাহা কিংবা ধান, চোখ দুটো ভারী ধূপ। কাছারিতে চাকরের কাজ করে আর বিনা খাজনায় দু তিন বিঘে জমি চাষ করে। শিবসদা বলল,
ছোট বাবুর জন্য চা জল খাবার তৈরি করো।
হলধর বলল, চা জল খাবার?
আগে আমি তো কবিতরীকে এক্ষুনি ডেকে আনছি, সেসব জানি।
হলধর ব্যস্ত সমস্ত ভাবে বাইরে চলে গেল, বোধ হয় গ্রামে যান। আমি জিজ্ঞেস করলাম, তা কবুতরিটা কি? শিবসদা একটু থমকে বললেন,
কবুতরি হল ঘরের নাতনি।
শিবসদা আমাকে কাছারিতে নিয়ে গিয়ে বসালেন। কাছারি পাকা বাড়ি, পাশাপাশি তিনটে মেটে ঘর, সামনে টানা বারান্দা, মাথায় খড়ের চাল, তিনটে ঘরের একটাতে দপ্তর, মাঝের ঘরটা শিবসদা বাবু শোবার ঘর, তার পাশে রান্নার ঘর। তিনটে ঘরের অবস্থাই সমান, মেঝে ধুলো উঠছে, চালে ফুটো। শিবসদার উপর মনটা বিরক্ত হয়ে উঠল। তারই খেয়ে খেয়ে লোকটা একেবারে অপদার্থ হয়ে পড়েছে। নেহাত পুরনো চাকর, নইলে দূর করে দিতাম। শিবসদায় বোধ হয় আমার মনের ভাব বুঝতে পেরেছিল, কাছুমাছু হয়ে বললেন,
আমার বড় চুপ হয়ে গেছে, আপনি আসবেন জানলে সব ঠিকঠাক করে রাখতাম, নিজের জন্য কে অত করে? যা হোক, এবার ধান কাটা হলেই চালটা খাইয়ে ফেলবো।
মনটা একটু নরম হল। গাছের থেকে নেমে বললাম, চায়ের দেরি আছে, আমি ততক্ষণ চারদিক ঘুরে দেখি, ছোটবেলা একবার দেখেছি, ভালো মনে নেই। শিবসদায় বললেন,
চলুন আমি দেখাচ্ছি।
দুজনে বেরোলাম। 70-80 বিঘে চাষের জমি, তার মাঝখানে বিঘে চারেক উঁচু জায়গা, এদেশে বলে ভিট জমি। এই উঁচু জায়গাটার উপর আমাদের কাজ থাকে। আগে এখানে নীলকর সাহেবদের কুঠি ছিল, মাঝখানে মস্ত একটা পুকুর। এই পুকুরে নীলের ঝাড় পচিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড লোহার পড়ায় সেদ্ধ করে নীলের কাঠ বার করত। এখন পুকুর মজে গেছে, যেটুকু জল আছে তা পদ্ম আর কর্মীর দামে পড়া। পুকুরের উঁচু পাড়ের একধারে সারি সারি সাহেবদের কুঠি ছিল, এখন এটি স্তূপ। পুকুরের আরেক পাড়ে কাতার দিয়ে এক সারি বিরাট উনুনের গাঁথনি পাকা, তাদের উপরে এখনো কয়েকটা লোহার কড়া বসানো রয়েছে। এইসব কড়ায় নীল সেদ্ধ হত, এখন মরচে ধরে ফুটো হয়ে গেছে, তবু আছে। সাহেবরা যেমন রেখে গিয়েছিলেন তেমনি করে আছে, বড় সুন্দর দেখতে। কিন্তু দেখতে যতই সুন্দর হোক, ওখানকার আবহাওয়া ভালো না। ঘুরে বেড়াতে বেড়াতে নিজের অগোচরে একটা কাঁটা আমার মনে দিতে লাগবে, কোথায় যেন একটা বিকৃত পচা অশুচিতা লুকিয়ে আছে, ঢাকা নর্দমার চাপা দুর্গন্ধের মতো। নীলকর সাহেবরা শুধু অত্যাচারী ছিল না, পাপই ছিল। এমন পাপ নেই যে তারা করত না, তার পাপের ছাপ যেন এখনো এই জায়গা থেকে মুছে যায়নি। মনে পড়ল দাদা বলেছিল, নীলমহলের বাতাসে ম্যালেরিয়ার চেয়েও সাংঘাতিক বিষ আছে, ওখানে বেশিদিন থাকলে মানুষ হাত পাতে যায়, অমানুষ হয়ে যায়। ফিরে আসতে আসতে হঠাৎ চোখে পড়ল ঝাউগাছটার আড়ালে একটা পাকা ঘর। আঙুল দেখিয়ে প্রশ্ন করলাম, ওটা কি? শিবসদায় বললেন,
ওটা কোট ঘর।
কোট ঘর? সে কাকে বলে?
নীলকর আমলের ঘর, প্রজারা বরজাতি করলে সাহেবরা তাদের ধরে এনে ওই কোট ঘরে বন্ধ করে আনে, খুব মজবুত ঘর করেছিল, যেন লক্ষিমদারের লোহার ঘর।
চলো তো দেখি। গিয়ে দেখি ঝাউ গাছের আওতায় ছত্রিশটি ঘর, খুব উঁচু ঘর, বেঁচে নীরের চৌকুশ, জগদ্দল পাথরের মতো মজবুত ঘর, 24 ইঞ্চি চওড়া একটা দেওয়াল, মোটা মোটা গড়াপ লাগানো জানালার লোহার কবাট খোলা রয়েছে, দরজার লোহার কবাটও খোলা। দেখে আশ্চর্য হয়ে গেলাম, ইট কাঠ দরজা জানালা কিছুই নষ্ট হয়নি, 70 বছর ধরে দিব্যি অটুট রয়েছে। মনে হল কোট ঘর কিনা তাই অটুট আছে। সাম্রাজ্য ভেঙে পড়ে, তার জায়গায় অন্য শাসনতন্ত্র আসে, কিন্তু কারাগার ঠিক খারাপ। মানুষ যখন সমাজ গড়েছিল তখন কারাগারও গড়েছিল, যতদিন একটা আছে ততদিন অন্যটাও থাকবে। দোরের কাছে গিয়ে ভিতরে উঁকি মারলাম, মেঝে শান বাঁধা, দেওয়ালের চুনকাম এখনো বোঝা যায়। আমি শিবসদাকে বললাম, ঘরটা তো বেশ ভালো অবস্থাতেই আছে, ব্যবহার করেন না কেন? দরজা জানলা কি জাম হয়ে গেছে নাকি? শিবসদায় আগে বলে থেমে গেল। আমি দরজার কবাট ভুলে টানলাম, মরচে ধরা হাসকলে ক্যাচ ক্যাচ শব্দ হলো মতো, কিন্তু বেশ খানিকটা নড়ল। আমি শিবসদার পানে চাইলাম, তিনি উৎকণ্ঠিত ভাবে বললেন,
সন্ধে হয়ে এলো, চলুন এবার ফেরা যাক।
সূর্যাস্ত হয়েছে কি হয়নি, কিন্তু ঝাউ গাছতলায় ঘোর ঘোর হয়ে এসেছে। কাছারি বাড়ি এখান থেকে বড়জোর 150। আমি দরজা ছেড়ে পা বাড়ালাম, ঠিক এই সময় আমার কানের কাছে কে যেন খিস খিস শব্দ করে হেসে উঠল। আমি চমকে ফিরে তাকালাম, কেউ নেই। উপর দিকে চোখ তুলে দেখলাম, ঝাউ গাছের ডালগুলো একটা দমকা হাওয়া লেগে নড়ে উঠছে, তারই শব্দ, কিন্তু ঠিক মনে হলো যেন চাপা গলা হাসি। পুকুরের পাড় দিয়ে অর্ধেক পথ এসেছি। শিবসদা একটু কেসে বলে,
কোট ঘরের জানালা দরজা বন্ধ করা যায় কিন্তু বন্ধ থাকে না, আপনি আপনি খুলে যান।
তার মানে? আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। শিবসদা বলল,
সেই জন্যই ঘরটা ব্যবহার করা যায় না, ওতে সাহেব থাকে।
সাহেব থাকে? কোন সাহেব?
আগে আছে।
শিবসদা একবার ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকালেন, বললেন,
এখন চলুন রাত্রে বলবে।
একটু বিরক্ত হলো, লোকটাকে আমাকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাতে যায় না, পীরের কাছে মান্দবাজি। যা হোক, কাছারিতে ফিরে এসে দেখলাম পূর্ণ কুম্ভটি সরানো হয়েছে, রক্তকোষের উপর কম্বল পাতা, তার উপর ফরাস, তার উপর মোটা তাকিয়া গদিয়ান হয়ে বসল। পশ্চিম আকাশে তখনও বেশ আলো, কিন্তু বাতাস ক্রমেই ঠান্ডা হয়ে আসছে। শিবসদায় ঘরে গিয়ে একটা পালা পোষা গায়ে জড়িয়ে চৌকির কোণে এসে বসল, বোধ হয় এই ফাঁকে শরীর গরম করা সঞ্জীবনী সুধা সেবন করে। এই সময় একটা মেয়ে রান্নাঘর থেকে নেমে এলো, দু হাতে বড় কাঁসার থালার উপর চায়ের পেয়ালা আর জল খাবারের রেখা বিল। চলনের ভঙ্গিতে বেশ একটু ঝমক আছে, হিন্দিতে যাকে বলে লচক, উচক্কা বয়স, নিটল পুরন্ত গরম, গায়ের রং ময়লা বটে, মুখখানাও সুন্দর বলা চলে না, পুরু ঠোঁট, চোয়ালের হাড় চওড়া, চোখের দৃষ্টি নরম হয়, কিন্তু সব মিলিয়ে একটা দুরন্ত আকর্ষণ আছে। হলুদ ধরে নাতনি কবুতর আমার সামনে থালা রেখে আমার মুখের পানে চেয়ে হাসল, সাদা দাঁতগুলো ঝকঝক করেছিল। আমি শিবসদার দিকে তাকালাম, তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছেন। জিজ্ঞেস করলাম, আপনি চা খাবেন না? শিবসদা অস্পষ্ট স্বরে বললেন,
আমি খাই না।
কবুতরই আমার সামনে দাঁড়িয়েছিল, সে জানতে চাইল যে চা মিষ্টি হয়েছে কিনা, তার গলায় এতটুকু সংকোচ ছিল। চায়ে চুমুক দিয়ে বললাম, ঠিক আছে। কবুতরি বলল যে নিমকি ঠিক আছে কিনা খেয়ে দেখি। আমি নিমকিতে কামড় দিয়ে বললাম, ঠিক আছে। কবুতরি তবু দাঁড়িয়ে গেল। আমি তার দিকে একবার তাকালাম, সে আমার দিকে অপলক চোখ মেলে চেয়ে আছে, মুখে ঘনিষ্ঠ নির্লজ্জ হাসি। শিবসদা তার দিকে না তাকিয়ে একটু অপ্রসন্ন স্বরে বলল,
কবুতরি দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি রান্নার কাজ সেরে নাও, বাবু ক্লান্ত হয়ে এসছেন, সকাল সকাল খেয়ে শুয়ে পড়বেন।
কবুতরি আরো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর অনিচ্ছা ভরে রান্নাঘরের দিকে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনার রান্না কি কবুতরি করে?
হ্যাঁ।
ওর ঘরে কে কে আছে? একটু চুপ করে থেকে শিবসদা মৃয়মান স্বরে বললেন,
ও হলধরের কাছেই থাকে, একটা স্বামী ছিল, বছর খানিক আগে ওকে ত্যাগ করে চলে গেছে।
শিবসদার দিকে ভালো করে চেয়ে দেখলাম, এতক্ষণ যা চোখে পড়েনি হঠাৎ তাই দেখতে পেলাম, তার শীর্ণ চেহারা, নিষ্প্রভ চোখ, ঝুলে পড়া আলগা ঠোঁট, তার সাম্প্রতিক জীবনের সম্পূর্ণ ইতিহাস যেন ওই মুখে লেখা রয়েছে। বুড়ো বয়সে তিনি শুধু তাল রসে যে রসিক হননি, অন্য রসেও মজেছেন, পরকীয়া রস। কবুতরি ছোট্ট ঘরের সৈরিনী, সেটাকে গ্রাস করেছে, কিন্তু কবুতরি শিকারী নেই, বড় শিকার সামনে পেয়ে সে ছোট শিকারের পারে কেন তাকাবে? কুবুদুরীর ভাবভঙ্গি থেকে শিবসদয় তা বুঝতে পেরেছে, তাই তার মনে সুখ নেই। অথচ বয়স যখন কম ছিল শিবসদয় তখন সচ্চরিত্র ছিল, লেখাপড়া বেশি না জানলেও মনটা ভদ্র ছিল। 5 বছর আগে পর্যন্ত তিনি আমাদের মুঙ্গেরের জমি জমা দেখতেন, কাজকর্মে দক্ষতা ছিল, অবৈধ লাভের লোক ছিল তার। আর আজ নীলমহলে এসে তার এই অবস্থা, এটা কি স্থান মহত্ব? ম্যালেরিয়ার চেয়েও সাংঘাতিক বিষ তার রক্তে দূষিত করে দিয়েছে। চা জল খাবার শেষ করে বললাম, চলুন ভিতরে গিয়ে বসে যান, বাইরে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। হলধর ঘরে ঘরে লণ্ঠন জ্বেলে দিচ্ছে। আমরা দপ্তরের মেঝে পাতা গদির উপর দিয়ে বসলাম। শিবসদয় মূর্ছিভঙ্গ হয়ে আছে, মাঝে মাঝে চোখ বেঁকিয়ে আমার দিকে চাইছেন, বোধ হয় বোঝবার চেষ্টা করছেন যে কবুতরীর দিকে কতটা আকৃষ্ট হয়েছে। জিজ্ঞেস করলাম, রাত্রে শোবার ব্যবস্থা কিরকম? আমার সঙ্গে নেব বিছানা সবই আছে। শিবসদয় বললেন,
শোবার ঘরে আপনার বিছানা পেতে দিয়েছি, আমি এই গদির উপরেই রাত কাটিয়ে দেব।
সিগারেট ধরিয়ে তাকিয়ে শেষ দিয়ে বসলাম। বললাম, এবার কোদ ঘরের সাহেবের গল্প বলুন।
একটু বসুন, আমি রান্নার খবরটা নিয়ে আসি,
বলে শিবসদয় উঠে গেল। মিনিট পাঁচেক পর আবার ফিরে এসে বসল। গন্ধতে বুঝলাম শুধু রান্না পরিদর্শন নয়, শীতের অমোঘ মুষ্টিযোগ্য বেশ খানিকটা কেটেছে। তার চোখে মুখে সজীবতা ফিরে এসেছে। বললেন,
আপনি কি সাহেবের কথা কিছু জানেন না?
কিছুই জানেন, কেউ কিছু বলেন? শিবসদয় তখন আরম্ভ করল,
আমারও ওই শোনা কথা, হলধর আর গায়ে পাঁচজনের মুখে যা শুনেছি তাই বলছি। 80-90 বছর আগেকার ঘটনা, তখন নীলকর সাহেবদের ব্যবসা গুটিয়ে আসছে, জার্মানির কারখানায় নীল তৈরি হয়েছে। সে সময় এখানে যেসব সাহেব থাকতো তাদের মধ্যে একটা ছোড়া ছিল ভয়ঙ্কর পাখি, নীল চাষিরা তার নাম দিয়েছিল দিল্লি সাহেব। প্রজারা কিছু পড়লে তাদের ধরে এনে হাসতে হাসতে যেসব যন্ত্রণা দিত তা শুনলে এখনো গা শিউরে ওঠে। গ্রীষ্মকালে হাত পা বেঁধে রোদ্দুরে সারা দিন হেলে রেখে দিত, শীতের রাত্রিরে পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে দাঁড় করিয়ে আসত, আঙুলের নখের উপর পেরেক ঢুকিয়ে দিত। আর কম বয়সী মেয়ে মানুষ দেখলে তো রক্ষে নেই। অন্য সাহেবরাও দরকারগুলো প্রজাদের উপর অত্যাচার করত, ধরে এনে কোর্ট ঘরে বন্ধ করে রাখত, কিন্তু দিল্লি সাহেবের তুলনায় সে কিছুই নয়। দিল্লি সাহেব রোজ নতুন নতুন যন্ত্রণা দেবার ফোন দেবার করত, অন্য সাহেবরা তাকে সামলাবার চেষ্টা করত কিন্তু পেরে উঠত না। একবার একটা প্রজা দাদনের টাকা নিয়ে গা ঢাকা দিয়েছিল, সাহেবরা তার সমস্ত বউকে ধরে কোর্ট ঘরে বন্ধ করে রেখেছিল। বউটার উপর অত্যাচার করার মতলব তাদের ছিল না, বৌটাকেই জব্দ করাই ছিল উদ্দেশ্য। কিন্তু দিল্লি সাহেব মনে মনে অন্য ফোন দিয়ে এসেছিল। দুপুর রাত্রে অন্য সাহেবরা যখন ঘুমিয়ে পড়েছে তখন সে কোর্ট ঘরের তালা খুলে ঘরে যায়। বউটার কাছে ছোড়াছুড়ি ছিল না, কিন্তু তার দু হাতে ছিল ভারী ভারী রুপোর বালা, এদেশে যাকে বলে টাঙ্গা, তাই দিয়ে সে মারল দিল্লি সাহেবের রক্ত। সাহেব সেইখানে পড়ে মরে গেল আর বউটা পালালো। অন্য সাহেবরা জেগে উঠছিল, তারা ব্যাপার দেখে ভয় পেয়ে গেল। তখন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ বেরিয়েছে, লং সাহেব তার তর্জমা করে জেলে গেছে। এ সময় যদি এই ব্যাপার জানাজানি হয় তাহলে আর রক্ষে থাকবে না। সাহেবরা সেই রাত্রেই কোর্ট ঘরের মেঝে খুঁড়ে দিল্লি সাহেবকে খবর দিল, তারপরে মেঝে আবার সাংবাদ দিয়ে ফেলল, বাইরে রটিয়ে দিল দিল্লি সাহেব দেশে ফিরে গেছে। এই ঘটনার 2-3 বছরের মধ্যেই নীলের ব্যবসা উঠে গেল, সাহেবরা জমিদারি বিক্রি করে দেশে চলে গেল আর আপনার ঠাকুরদা কিনলেন। কোর্ট ঘরটা সেই থেকেই পড়ে আছে। শুনেছি গোড়ার দিকে ঘরটাকে গুদাম হিসেবে ব্যবহার করার চেষ্টা হয়েছিল, কিন্তু মুশকিল হলো এই যে ওর দরজা জানলা বন্ধ রাখা যায় না, যতবার বন্ধ করা হয় ততবার খুলে যায়, এমনকি দরজায় তালা লাগালেও ফল হয় না, তালা আপনা আপনি খুলে যায়। তাই সকলের বিশ্বাস দিল্লি সাহেব ওখানেই আছেন।
শিবসদয় চুপ করল, আমিও খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপর জিজ্ঞেস করলাম, দিল্লি সাহেবের ভূত কি কেউ দেখেছে?
আগে না, কেউ কিছু চোখে দেখেনি।
আপনিও দেখেননি?
না, কিন্তু অনুভব করেছি একটা দুষ্ট প্রেতাত্মা আছে,
বলে শিবসদয় চকিতে ঘাস ফিরিয়ে পিছন দিকে দেখাল। আপনি প্রেতাত্মা বিশ্বাস করেন? মানে ভূত মানে?
আগে সে কি কথা, প্রেতাত্মায় বিশ্বাস করব না, আত্মা যদি থাকে প্রেতাত্মাও আছে।
তা বলে
যারা আত্মার অস্তিত্বই বিশ্বাস করেন না তাদের কাছে যুক্তির কোনো মূল্য নেই, কিন্তু বিশ্বাসের তো একটা মূল্য আছে।
কোট ঘরের ব্যাপারটা হয়তো একেবারে বুজরুকি নয়। ভূতের সম্বন্ধে আমার একটু কৌতূহল আছে, ভাবলাম ব্যাপারটা অনুসন্ধান করে দেখতে হবে। বিল্লি সাহেব যদি সত্যি থাকে, অঙ্ক ও চাষাভূষণ অলিক কুসংস্কার না হয় তাহলে সেটা জানা দরকার। রাত আটটার মধ্যে খাওয়া সেরে নিলাম। শীত সদয় আমার সঙ্গে বসল, রান্না বেশি নয়, ফুলকা রুটির সঙ্গে বেগুন পোড়া, হিং দিয়ে ঘন আড়র ডাল, মাংস পুদিনা চাটনি আর ছিল। মাংস কোথায় পেল কে জানে, হয়তো আমার জন্যই পাঠা কেটেছিল। কিন্তু কবুতরী মাংসটা রেঁধেছিল বড় ভালো, এ বেশি রান্না, একটু ঝাল বেশি, তার সঙ্গে আদা পেঁয়াজ রসুন বাটা আর আস্ত গোলমরিচ, খাওয়া একটু বেশি হয়ে গেল। খেয়ে উঠে আশাতেই শীত ধরে গেল, আর বসলাম না, একেবারে শোবার ঘরে গেলাম। শিব সদয়ের সঙ্গে সঙ্গে এলো, একটা তক্তপোষের উপর পুরো বিছানা পাতা হয়েছে, ঘরের কোণে হ্যারিকেন লঞ্চন চলছে। আমি সঙ্গে একটা ইলেকট্রিক টর্চ এনেছিলাম, সেটা সুটকেস থেকে বার করে বালিশের পাশে রাখলাম। তারপর বিছানায় বসে সিগারেট বার করলাম, ঠান্ডায় আঙুলগুলো কালিয়ে গেছে, হাড়ে কাঁপুনি ধরেছে। শিব সদয় আমার অবস্থা দেখে একটু কেশে বললেন,
এখনকার ঠান্ডা আপনার অভ্যেস নেই, লেপে শীত ভাঙবে না, কিন্তু
কিন্তু
যদি এক পেয়ালা গরম চালের রস খেয়ে শোন তাহলে আর শীত করবে না।
একটু কড়া সুরেই বললাম, না। তারপর সিগারেট ধরিয়ে বললাম, আপনি শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আপনার খাতাপত্র দেখব। শিব সদয় আর কিছু বলল না, আস্তে আস্তে দরজা ভেজিয়ে দিয়ে চলে গেল। আমিও আলোটা কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম, লেপ গায়ে দিয়ে শুয়ে শুয়ে সিগারেট টানছি, নানা রকম চিন্তা আসছে মনে। শিব সদয় আমাকে তারই ধরাবার চেষ্টা করছে, কবুতরই চেষ্টা করছে বড় শিকার ধরবার। যদি বেশি দিন এখানে থাকি আমার মনের অবস্থাটা যে কিরকম দাঁড়াবে। বিল্লি সাহেব, উফ, নীলকর সাহেবগুলো কি শয়তানি ছিল। লেপের মধ্যে শরীর গরম হয়ে আসছে, সিগারেট শেষ করে চোখ বুঝে শুয়ে আছে। এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নেই, তবু একটু তন্দ্রা আসছে। হঠাৎ চোখ খুলে গেল, দেখি কবুতরি বিছানার পাশে দাঁড়িয়ে আছে। কমানো লঞ্ছনের অস্পষ্ট আলো তাকে দেখে আমার যেন দম বন্ধ হয়ে গেল, কখন নিঃশব্দে ঘরে ঢুকেছে জানতে পারি। আমি চোখ খুলেছি দেখে কবুতরি আমার মুখের কাছে ঝুঁকে চাপা গলায় বলল, সে আমার পা চিতে দেবে কি। আমি ধর্মাল করে বিছানা উঠে বসলাম, না না দরকার নেই, তুমি যাও। কবুতরি সহজভাবে আচ্ছা বলে ছায়ার মতো ঘর থেকে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম, তারপর উঠে দরজা বন্ধ করতে গেলাম। দরজায় হুড়কো থাকবার কথা, কিন্তু হুড়কো নেই, বাইরের আক্রমণ থেকে আত্মরক্ষারও কোনো উপায় নেই। কি করা যায়, দরজাটা ভালো করে চেপে দিয়ে এসে শুলাম। আমি সাধু সন্ন্যাসী নই, আবার লুচ্ছা লম্পত নই, নিজেকে ভদ্রলোকই মনে করি। কণ্ঠকসজ্জায় এপাশ ওপাশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, ঘুম ভাঙলো একেবারে শেষ অব্দি। দেখি লেপের মধ্যে ঠান্ডায় জমে গেছে, বাইরে একটা হাড় কাঁপানো হাওয়া উঠেছে, সে হাওয়া কুল কুল করে ঘরে ঢুকছে। টর্চ জেলে চারিদিক ঘুরালাম, মাথার দিকে একটা ছোট্ট জানালা আছে বটে, কিন্তু সেটা বন্ধ, দরজাও চাপা রয়েছে। মাটির দেয়ালে আলো ফেলে দেখলাম কোথাও ফুঁচো ফাঁকা আছে কিনা, কিন্তু তাও নেই। তারপর টর্চের আলো গিয়ে পড়ল চালের নিচে, সেখানে একটা মস্ত ফুটো, শেষ রাত্রের হাওয়া সেই ফুটো দিয়ে ঢুকছে। নিরুপায়, চালের ফুটো বন্ধ করা যাবে না। আগা পাঁচতলা লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলাম, কিন্তু হাড়ের কাঁপুনি গেল না। মনে হলো এই সময় শিব সদয় বাবুর তালের রস পেলে কাজ হতো। হাত ঘড়িটা দেখলাম, পাঁচটা বাজতে কয়েক মিনিট বাকি, এখনো সকাল হতে দেড় ঘন্টা। বিছানায় উঠে বসে সিগারেট ধরলাম, গোটা দিনেক সিগারেট পরপর টানলাম, কিচ্ছু হল না, লাঠির ঝেঁকি চড়ে ওঠে না। ভাবছি এবার কি করবো, লঞ্ছনটাকে কোলে নিয়ে বসলে কেমন হয়। এমন সময় দোর ছেলে কবুতরি ঘরে চলল, তার হাতে চায়ের পেয়ালা, বাক্য ব্যয় না করে পেয়ালা হাতে নিলাম, এক চুমুক দিতেই জিভটা যেন পুড়ে গেল। কিন্তু শরীরের মধ্যে তৃপ্তি ভরে উঠতে লাগল, রক্ত গরম হওয়ার তৃপ্তি। সেদিন বেলা নটার সময় দপ্তরে গিয়ে বসলাম, শিব সদয়কে বললাম, ও ঘরে আর আমি শোবো না, আজ থেকে এই কোট ঘরে আমার শোবার ব্যবস্থা করব। শিব সদয় আমার সাথে খেতে বসে বলল,
দেখুন আমার ভয় করছে, যদি কিছু ঘটে।
বললাম কিছু ঘটবে না, বরং এ ঘরে শুলেই নিউমোনিয়া ঘটবার সম্ভাবনা আছে। আমি কোট ঘরে পৌঁছালাম, দরজা জানালা খোলা রয়েছে, ঘরে বোধহয় ধূপধুন দিয়েছিল, এখন একটু গন্ধ লেগে আছে। রক্তকোষের উপর বিছানা পাতা, লেপ বালি সবই আছে। হলধর ধূর্ত চোখে আমার দিকে চেয়ে বলল, সব ঠিক আছো বাবু, বুড়োটা সব জানে, সব বোঝে, কিন্তু কথা বেশি বলে। টর্চ সিগারেট কিনে আর হাত ধরি বালিশের পাশে রাখলাম। ঘরের চারিদিকে একবার তাকিয়ে বললাম, সবই ঠিক আছে, তোমরা এবার যাও, জানালাটা আপাতত খোলা থাক, পরে বন্ধ করবে, দরজা ভেজিয়ে দিয়ে যেও। শিবসদা একটু খুঁতখুঁত করলেন, তারপর লঞ্চন নিয়ে বাইরে গেল। হলধর নিজের হাতের লঞ্চনটি একটু উস্কে দিয়ে তক্তপোষের শিয়রের কাছে রাখলো। ধূর্ত চোখে আমার কানে চেয়ে ঘাড় হেলিয়ে যেন ইশারা করল। তারপর ঘরের বাইরে গিয়ে লোহার দরজা ভেজিয়ে দিল। মোর্চে ধরা হাঁস করে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হল। আমি একা, জানালাটা খোলা, তার ভিতর দিয়ে চৌকোষ খানিকটার দৃশ্য দেখা যাচ্ছে। আমি গিয়ে জানালাটা পরীক্ষা করলাম। জানালায় সিটকিনি আছে, ভিতর থেকে বন্ধ করা যায়। পাল্লা দুটো নেড়ে দেখলাম সচল আছে, দরকার হলে বন্ধ করা যাবে। ফিরে এসে বিছানায় বসলাম। তাড়াতাড়ি করে ফ্রিজের ধরাতে গিয়ে লক্ষ্য করলাম আলোটা আস্তে আস্তে নিভে আসছে। তেল ফুরিয়ে গেল নাকি? কিন্তু তা তো হবার কথা নয়, সমস্ত রাত জ্বলবে বলে হলধর লঞ্চনে তেল ভরতে। তবে আলোটা দপদপ করল না, কমতে কমতে নীল হয়ে নিভে গেল, যেন কেউ কল ঘুরিয়ে নিভিয়ে দিল। ঘর অন্ধকার, জানালা দিয়ে কেবল বাইরের সিকে জ্যোৎস্না দেখা যাচ্ছে। আমি মনটাকে শক্ত করে নিয়ে আবার সিগারেট ধরাতে গেলাম। ক্যাচ করে একটা শব্দ হল। চোখ খুলে দেখি লোহার দরজা আস্তে আস্তে খুলে যাচ্ছে। তারপর কানের কাছে শুনতে পেলাম খিস খিস হাসির শব্দ। ধর্মরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম, কিন্তু হাসি বন্ধ হলো না, কানের কাছে খিস খিস শব্দ চলতে লাগলো। এবার আর ঝাউপাতা শব্দ বলে ভুল করবার কোনো উপায় নেই, হাসি বটে, একটা অসভ্য অশ্লীল হাসি। হাসি অনেক রকম আছে, প্রাণ খোলা হাসি, বিদ্রুপের প্যাঁচানো হাসি, মুরব্বী আনার হাসি, কাষ্ঠ হাসি। এই হাসি ও ধরনের নয়, এই হাসির বর্ণনা করা শক্ত। এ হাসি শুনলে মনে হয় এর পিছনে অকথ্য নোংরামে লুকিয়ে আছে, যে হাসতে তার মনের পাক শ্রোতার গায়ে লেগে যায়, গা ঘিন ঘিন করে। আমার গা তো ঘিন ঘিন করলই, তার উপর শির দ্বারা শির শির করে উঠল। কতটা ভয় কতটা ঘেন্না বলতে পারবো না, তবে ভূত আছে, দিল্লি সাহেব প্রাসাদের অলিক কল্পনা নয়। ভূতের সঙ্গে গা শোকাশুকি আমার নতুন নয়, জানি ভয় পেলেই বিপদ। আমি জোর করে নিজেকে শক্ত করে নিলাম, তারপর সিগারেট ধরলাম, নিভে যাওয়া লঞ্চনটা নেড়ে দেখলাম, তাতে তেল ভরা আছে। লঞ্চন আবার জ্বালালাম, লোহার দরজা টেনে আবার বন্ধ করলাম, তারপর খোলা জানালাটা বন্ধ করে সিটকিনি লাগিয়ে দিলাম, দেখি এবার কি হয়। ইতিমধ্যে হাসি থেমে গিয়েছিল, আমি বিছানায় এসে বসলাম, লঞ্চন আর নিয়ে দিলাম। কিছুক্ষণ পর আর এক রকমের শব্দ কানে আসতে লাগলো। এই শব্দ খুব ভুল, যেন একটা কুকুর নিঃশ্বাস টেনে টেনে কি শুকছে আর ঘরময় ঘুরে বেড়াচ্ছে। বন্ধ ঘরে সিগারেটের ধোঁয়া তাল পাকাচ্ছে। হঠাৎ মনে হলো প্রেসটা সেই গন্ধ শুকছে নাকি, হয়তো যখন বেঁচে ছিল খুব সিগারেট খেত। একটা অত্যন্ত দুষ্ট প্রকৃতির অতৃপ্ত ক্ষুধিত প্রেতাত্মা এখানে আছে, সন্দেহ নেই। কিন্তু প্রেতাত্মাদের শরীর ধারণ করবার ক্ষমতা থাকলেও দৈহিক অনিষ্ট করবার ক্ষমতা বেশি নেই। পাশ্চাত্য দেশে পোলটারগাইস্ট নামে একরকম বিদেহী আত্মার কথা জানা আছে, যারা শূন্য ঘরে বাসন কোসন ভাঙে, টেবিলের উপর থেকে জিনিস ঠেলে মাটিতে ফেলে দেয়, আরো নানা রকম ছোটখাটো উৎপাদন, কিন্তু এর বেশি কিছু করতে পারে না। দিল্লি সাহেব বোধ হয় সেই জাতের ভূত। সিগারেট শেষ করে ফেলে দিলাম, ঘড়িতে দেখলাম 9টা বেজে গেছে। এই পরিবেশের মধ্যে ঘুম যদিও সুদূর পড়া হতো, তবু লেপ গায়ে দিয়ে শুয়ে পড়লাম। ফুট করে শব্দ হলো, ঘা ফিরিয়ে দেখি জানালার সিটকিনি খুলে গেছে, পাল্লা দুটো আস্তে আস্তে খুলছে, সঙ্গে সঙ্গে দরজার কপাটও। উঠে বসলাম, অমনি কানের কাছে খিস খিস হাসি, গায়ে কাঁপা দিয়ে উঠল। টর্চ হাতে নিয়ে বাইরের ঘরে গেলাম, দৌড়ের সামনে পায়চারি করতে লাগলাম। কি করা যায়, জানালা দরজা বন্ধ করে লাভ নেই, যতবার বন্ধ করব ততবার খুলব। সারা রাত দরজা জানলা খোলা থাকে নির্ঘাত নিউমোনিয়া কিংবা ফ্লুরি। ফিরে যাব, কিন্তু ফিরে গেলে শিবসদায় মাথা নেড়ে বলবেন,
আমি আগেই বলেছিলাম।
কবুতরি খিলখিল করে হাসবে, না তার যেমন করে হোক এই ঘরেই রাত কাটাতে হবে, যার প্রাণ থাকে। ঘুরে গিয়ে আপাদমস্তক লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, শুয়ে শুয়ে শুনছি ঘরের মধ্যে একটা অদৃশ্য প্রাণী ঘুরে বেড়াচ্ছে, তার খস খস পায়ের শব্দ, কখনো কানের কাছে জঘন্য অশ্লীল হাসে। একবার গপ গপ শব্দ শুনে মঞ্জু বার করে দেখি ঘরের কোণে উজোটা কাত হয়ে পড়েছে, গপ গপ শব্দে জল বেরোচ্ছে। আমি আবার লেপ পুড়িয়ে শুনলাম। ঘন্টাখানি কেটে গেল, ভূতের সংসর্গ অনেকটা গা সওয়া হয়ে এসেছে। এইভাবে যদি রাতটা কেটে যায় মন্দ হবে না, বোধ হয় একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ চমকে উঠলাম, ছোট মালিক বলে কবুতরি ডেকে উঠল। এতক্ষণ ভূতের কার্যকলাপ দেখে যা হয়নি এবার তাই হল, বুকটা ধরাস করে উঠল। আমি কোনো নিয়ে ভর দিয়ে উঠে বসলাম। তুমি, তোমার এখানে কি দরকার? লঞ্ছনের আলোতে কবুতরির দাঁত ঝকঝক করে উঠল, সে বলল যে সে ছোট মালিককে দেখতে এসেছে। আমার গলাটা বুঝে বললাম, তোমার কি ভূতের ভয় নেই? কবুতরি খিলখিল করে হেসে বলল, ভূতের ভয় আবার কি জিনিস? এই সময় চোখে পড়ল কবুতরির পিছনে ঘরের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কে কি বলে আমি লাফিয়ে বিছানা থেকে নামলাম। তারপর এক বিশ্রী কাণ্ড, কবুতরি হঠাৎ চিৎকার করে মাটিতে পড়ে গেল। আমি সম্মোহিত হয়ে দেখছি সে উঠবার চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না, প্রাণপণে শুধু চেঁচাচ্ছে যেন একটা অদৃশ্য মূর্তির সঙ্গে সে ধস্তাধস্তি করছে। তার গায়ের কাপড় আলু থালু হয়ে যাচ্ছে। আমি আর থাকতে পারলাম না, এ অবস্থায় কি করা উচিত ছিল আমি জানি না, কিন্তু আমি ঘর থেকে ছুটে বেরিয়ে এলাম। দরজা তখন পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, পাশে বন্ধ হয়ে যায় এই ভয়েই বোধ হয় পালিয়ে এলাম। বাইরে এসে দেখি একটা লোক ছুটতে ছুটতে দিকে আসছে, হলধর, কাছেই কোথাও ঘাপটি মেরে বসেছিল। কবুতরির চিৎকার শুনতে পেয়েছে সে। হলধর এখানে কেন, এই প্রশ্ন তখন মনে আসে। পরে বুঝেছিলাম হলধর কবুতরিকে কোথ ঘরে পৌঁছে দিতে এসেছিল, তারপর ঘরে ফিরিয়ে নেবার জন্য কাছে বসে অপেক্ষা করছিল। কি হয়েছে বাবু? হলধর হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়াল। আমি কি বলবো, দরজার দিকে আঙুল দেখিয়ে বললাম, কবুতরি। দরজা তখন বন্ধ হয়ে গেছে, ভেতর থেকে কবুতরির চিৎকার আর গোঙানির শব্দ আসছে। হলধর দরজার উপর ঝাঁপিয়ে পড়ল, আমিও গেলাম। যে দরজা বন্ধ রাখা যেত না সে দরজা এখন আর খোলা যায় না। দুজনে ধরে টানতে লাগলাম, অতি কষ্টে একটু একটু করে দরজা খুলল। দেখি লঞ্ছনটা উল্টে গিয়ে দপদপ করছে, কবুতরি লঞ্ছনের কাছে মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। আমরা ঢুকতেই সে যেন ছাড়া পেল, তার চুল এলোমেলো, কাপড় ছিঁড়ে গেছে, পাগলের মতো চেহারা তার। সে উঠে চিৎকার করতে করতে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল, হলধর তার পিছনে ছুটল। আমি কি করব ভাবছি, কানের কাছে সে অসভ্য বেয়ারা হাসি শুনতে পেলাম, আমিও ছুটলাম। এই সময় ইলেকট্রিক বাতি কয়েকবার চিরিক মেরে জ্বলে উঠল। এতক্ষণ অন্ধকারের পর তীব্র আলোকে বড়দার মুখ ফ্যাকাশে দেখা, সে আলোর দিকে একবার চোখ তুলে নিরস্বরে বলল, এই গল্প। দুদিন পর আমি নীলমহল থেকে চলে এলাম, বেশিদিন থাকতে সাহস হল না। নীলকর সাহেবরা গিয়েও যায়, তাদের মনের পাপ প্রেত মূর্তি ধরে এখনো সেখানে খুঁজে বেড়াচ্ছে। কবুতরি সেই যে কোদ ঘর থেকে পালিয়েছিল আর তাকে দেখি, সে রাত্রে সে কি অনুভব করেছিল তার জানা হয়নি, তবে যতটুকু চোখে দেখেছিলাম তা থেকে অনুমান করা শক্ত নয়। হিরণময় বাবু আমাদের দিকে একটি করে সিগারেট দিলেন, নিজে একটু ধরালেন, বললেন, খাসা গল্প, শুধু ভূত নয় রসও আছে, তবে আলো নিবে না দিলে এতটা জমত কিনা বলা যায় না, বলেই হো হো করে হেসে উঠল।
শেষ হয়ে গেল আজকের কুয়াশার প্রথম ঘন্টার গল্প। আজকের গল্পটির নাম ছিল নীলকর, লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, পড়ে শোনালো সেতু। আর চলে যাবো ছোট্ট একটা বিরতিতে, রাত ১২টার খবর শুনবো, রাত ১২টার খবরের পর ঠিক ফিরে আসবো, সঙ্গেই থাকবেন, তখন শুরু হবে কুয়াশার মূল কাহিনী। আর লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 221। আপনার সঙ্গে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম অনুরূপের সমাপ্তি।
কুয়াশা
স্বাগত আরেকবার কুয়াশা রাতে। আপনার সাথে আছি মিশামিন এবং সবাইকে জানাচ্ছি আরো একবার ঈদ মোবারক। আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আজকে শুরুতেই বলেছিলাম কুয়াশার বিশেষ আয়োজন। প্রথমে একটা ক্লাসিক শুনেছি, আজকে আমরা ক্লাসিক গল্প শুনেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নীল কল্পকুটিনা। আর আগে থেকেই বলছিলাম যে কুয়াশার আজকে স্পেশাল এপিসোড হবে, গত সপ্তাহে বলে দিয়েছি এবং অন্যান্য আয়োজনে আমি বলেছি। স্পেশাল এপিসোড বলতে আজকে আমাদের যে কুয়াশার মূল কাহিনী রয়েছে অত্যন্ত জনপ্রিয় এবং নাম শুনে সবাই বুঝে যাবে কি, যার লেখা তার নামও বলতে হবে না। আজকে আমাদের কুয়াশার মূল কাহিনী হচ্ছে, মূল কাহিনীর নাম হচ্ছে, আর আজকে শুরুতেই নাম বলে দেবো, ড্রাকুলা। ব্রাম স্টোকারের ড্রাকুলা শুনবো আজকে আমরা। এটা নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবেদ শাড়ি। যারা অভিনয় করছে তাদের নাম বা কলা অন্যান্য কলা কৌশলীদের নাম পরে বলে দিচ্ছি। এখন শুনবো আমরা আজকের কাহিনীর প্রথম পর্বটি। প্রথম পর্বটি শুনে আসার পরে ছোট্ট একটা বিরতি নিয়ে আবার তারপরে ফিরে আসছি। সে পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গেই থাকুন, আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে।
বন্ধু কার্পেথিয়ানে স্বাগত জানাচ্ছি। বুঝতেই পারছেন আপনার সাথে দেখা করার আশা নিয়ে অধীর হয়ে দিন বলছি। আগামীকাল আপনার যাত্রা শুরু হবে। আপনার জন্য আপনার হোটেলের সামনে একটা ভাড়াতে ঘোড়ার গাড়িতে একটি আসন সংরক্ষিত থাকবে, শুধুই আপনার জন্য। আপনি নিঃসংকোচে উঠে বসবেন তাতে। মুর্গগিরি পথের কোনো জায়গায় ওই ঘোড়ার গাড়ি থেকে আপনাকে তুলে নেবে আমার নিজস্ব কাজে, আর আপনি পৌঁছে যাবেন আমার প্রাসাদ দুর্গে। আশা করছি আপনার সাথে আমার নিঃসঙ্গ জীবনের কটা দিন খুব আনন্দে কাটবে। শুভেচ্ছা আপনার বন্ধু ড্রাকুলা।
আমাদের আজকের কুয়াশার গল্প ব্রাম স্টোকারের ড্রাকুলা। এই গল্পে কিছু মানুষের কয়েকটি ডায়েরির লেখা থেকে আমরা চলে যাব বহু বছরের পুরনো আশ্চর্য এক রহস্যময় কাহিনী। এইসব ডায়েরির প্রতিটি পাতার প্রতিটি অক্ষরে আছে রক্তের ছোঁয়া, আছে রক্তের গন্ধ। সেই রক্তের গন্ধ আর স্বাদ ফুটে উঠবে আজকের গল্পের মধ্য দিয়ে, জীবন্ত হয়ে উঠবে প্রতিটি চরিত্র, বেঁচে উঠবে অলৌকিক শক্তি, পৈশাচিক প্রভাব। এই গল্পের শুরু জোনাথন হার্পারের ডায়েরি। জোনাথন হার্পার আজকের গল্পের পৈশাচিক খাবার প্রথম শিকার। ইংল্যান্ডের কিছু পুরো বাড়ি কিনে নেওয়ার জন্য জোনাথনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। জোনাথন খুশি হয় কারণ এত বড় একটা ডিল তার ওকালতির কেরিয়ার তৈরিতে যথেষ্ট। কিন্তু কাউন্ট ড্রাকুলার দেশ ট্রান্সিলভেনিয়া সম্পর্কে মানচিত্রে বা কোনো বইপত্রে কিছুই পাওয়া যায় না, শুধু দুই একজন প্রাচীন লোকের মুখে শুনেছে ভয়াত এক নাম ড্রাকুলার দুর্গ। কেন যেন এর বেশি কিছু কেউই বলতে চায় না। সবকিছু খুব অবাক লাগে জোনাথনের কাছে, কিন্তু কুসংস্কার থেকে অনেক অনেক দূরে থাকা জোনাথন এসব কিছুই গুরুত্ব দিয়ে মেনে নিতে রাজি নেয়। এসব গোড়ামি সে বরাবরই খুব ঘৃণা করে। ট্রান্সিলভেনিয়ার শেষ প্রান্তের শহরটি হল বিসপ্রিজ। শহরটি দেখে জোনাথনের মনে হতে থাকে যুদ্ধের ভয়াবহ আঘাতে পড়ে নিশ্চিহ্ন হতে হতে কোনো রকমে বেঁচে যায় শহরটা। এই শহরেরই গোল্ডেন ট্রোন হোটেলে আপাতত ছাই হয়েছে জোনাথনের। হোটেল মালিকের স্ত্রীর কাছ থেকেই জোনাথন পেল কাউন্ট ড্রাকুলার ওই রক্তাক্ত আমন্ত্রণের চিঠিটা। চিঠিটা পরে শেষ করে রাস্তেই মুখ খুলে হোটেল মালিকের স্ত্রী কয়েকবার বুকে ক্রুশচিহ্ন এঁকে ভয়ে ভয়ে বলে ওঠে, আপনি কি তাহলে সত্যি যাচ্ছেন?
মানে
না গেলে কি হয় না?
কেন কেন যাব না? তাছাড়া আমি তো ওখানে শুধু বেড়াতেই যাচ্ছি না, অফিস থেকে রীতিমতো কাজ নিয়ে যাচ্ছি সেখানে।
ঠিক আছে যান তাহলে, কিন্তু আমি বলছিলাম আজকের দিনে কি না গেলেই হয় না?
কেন আজকের দিনে গেলে কি সমস্যা?
আপনি আপনি আজকের দিন সম্পর্কে জানেন না। আজ চৌঠা মে।
চৌঠা মে তো কি হয়েছে?
কিছু হয়নি, তবে হবে। আজ আজ সেন্ট জর্জ দিবস। মাঝরাতে ঘন্টা বাজার সাথে সাথে পৃথিবীর যেখানে যত প্রেতাত্মা আছে সব সব জেগে উঠবে। তাছাড়া আপনি কি জানেন আপনি কার কাছে যাচ্ছেন?
আমি কার কাছে যাচ্ছি সেটা আমি জানবো না কেন? আর তাছাড়া আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনার এসব কথার কোনো মাথা মুন্ডুই আমি বুঝতে পারছি না।
আমি আমি আপনার কেউ না। আমি আপনাকে জোর করতে পারি না, তবু আপনাকে অনুরোধ করছি আরো দুটো দিন অন্তত এই হোটেলে থেকে যান, হোটেল ছেড়ে বেরোবেন না।
মাফ করবেন, কাজটা অত্যন্ত জরুরি। আপনার অনুরোধ আমি রাখতে পারছি না বলে খুবই দুঃখিত। আমি এখন আসছি।
দাঁড়ান, যাবেন না, আমার আরেকটা কথা শুনে যান। এটা এটা আপনার কাছে রাখুন।
কি এটা? প্রুফ? আমাকে মাফ করবেন, আমি ধর্মে খুব একটা বিশ্বাস করি না। এটা বরং আপনার কাছেই রাখুন।
যদি যদি এটা আপনার মা আপনার হাতে তুলে দিতেন, তবে কি আপনি এটা ফিরিয়ে দিতে পারতেন?
ভোরে সূর্য উঠতেই জোলাছারের ঘোড়ার গাড়ি এসে দাঁড়ায় হোটেলের সামনে। সূর্যটাকে বড় বেশি মলিন মনে হয় জোলাছারের। জোলাছারের বারবার মনে করতে থাকে মীনার মুখ। মীনা জোলাছারের প্রিয়সী বাগদত্তা। এখান থেকে ফিরে গিয়ে বিয়ে করবে। জোলাছান বা মীনা যদি জানতে পারত কি ভয়ঙ্কর বিপদের দিকে ছুটে চলেছে ওদের ভবিষ্যৎ, তবে কি জোলাছান ওই অশুভ দুর্যোগ দিকে পা বাড়াত? মীনা কি একা ছেড়ে দিত জোলাছানকে? কখনোই না। ঘোড়ার গাড়ির কোচওয়ান আর সহযাত্রীদের অস্বাভাবিক কানা ঘুষায় ঘোর ভাঙল জোলাছানের। ওরা সবাই ওদের ভাষায় উত্তেজিত ভাবে কিছু বলছে, যার কিছুই বুঝতে পারছে না জোনাথন। কয়েকটি শব্দ ডিকশনারি থেকে বের করলো জোনাথন। সেগুলোর অর্থ হলো শয়তান, ডাইনি, রাক্ষসী, নরক ইত্যাদি। আরো দু একটা শব্দ কানে এলো, নেখে ও রক্তচোষে। যত সময় যাচ্ছে তত বেশি অবাক হচ্ছে জোনাথন। মানুষ এত বসবাস করার জন্য কিভাবে হতে পারে? জোনাথন গাড়িতে উঠে বসতে গাড়ি ছাড়লো কুচু। সহযাত্রীরা বুকে এঁকে যেতে লাগলো ক্রুশচিহ্ন। গাড়ি ছুটতে থাকলো বৃষ্টির শহরের হাতে। কোথাও কোথাও গাঢ় সবুজ বন, আবার কোথাও পাহাড়ের সারা। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশও এত অস্থির হয়ে আছে কেন সহযাত্রীরা, জোনাথন বুঝতে পারলেন না। আর অস্থির হয়ে গেল দিক বিদিক ছুটছে ঘোড়াগুলো, যেন এই যাত্রা শেষ হলে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবে না। সহযাত্রীরা একইভাবে বুকে এঁকে চলেছে ক্রুশচিহ্ন। দিন শেষে অন্ধকার ঘনিয়ে আসতে তাদের ভয় যেন আরো বহু গুণ বেড়ে গেল।
আচ্ছা, আপনারা এমন অস্থির হয়ে আছেন কেন? আর বারবার শুধু বুকে ক্রুশচিহ্ন আসছেনই বা কেন?
অশুভ আত্মার হাত থেকে আপনাকে আর নিজেদেরকে বাঁচানোর জন্য এটাই হতে পারে একমাত্র উপায়। ওই যে ওই যে তুষার মাখানো পাহাড়ের চূড়াগুলো দেখতে পাচ্ছেন, ওখানেই বাস করেন ঈশ্বর। ঈশ্বরের নাম নিন, ঈশ্বরের নাম নিন, ঈশ্বর আমাদের রক্ষা করুন, ঈশ্বর।
গাড়িতে একটু থামান, আমি এক্ষুনি ওদের বস করে ফেলছি।
কি বলছেন সাহেব? এখানে নামা মাত্র আপনাকে ছেড়ে খুলে খাবার কুকুরের দল। আপনি কি আশেপাশে একটাও কুকুর দেখতে পাচ্ছেন
না? হয়তো বনের মধ্যে লুকিয়ে আছে।
না না, ওরা নেই, ওদের দেখতে পাবেন না। কিন্তু যখনই আপনি নামবেন তখনই আপনাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে ওই অদৃশ্য কুকুরের দল।
এসব কি বলছেন আপনারা? যত সব আজগুবি কথাবার্তা।
আরে পাগল মানুষ, আমাদের কথা শুনুন। আর আপনি যেখানে যেতে চাইছেন সেখানে যাবেন না, আর এখানে ভুলেও নামতে যাবেন না।
আমি কেন আপনাদের কথা শুনব? আমাকে যেতে দিন, আমাকে নামতে দিন। আমি দেখতে চাই ওই জঙ্গলের আড়ালে কি আছে, ওই কুকুরের ডাকের রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে।
সবাই মিলে ওকে ঝাঁপতে ধরো, সবাই মিলে ওকে ঝাঁপতে ধরো। এই বোকা লোকটা মুখের সাথে সাথে আমাদের সর্বনাশ ডেকে আনবে।
আরে কি আশ্চর্য, এসব কি করছেন আপনারা? ছাড়ুন ছাড়ুন বলছি।
নেকড়ের রক্ত জল করা চিৎকারে সবাই কেঁপে উঠে। সহযাত্রীদের মতো জোনাথনের মন ও শরীরও প্রথমবারের মতো শিউরে উঠে। আর এই মাত্র এসে দাঁড়ানো ঘোড়ার গাড়ি থেকে বেরিয়ে এলো এক আদর্য কালো ছায়ার মতো তার অবয়ব। নেকড়ের চিৎকার থেকে এই আগন্তুকের আগমনও কম ভয়ঙ্কর না। গাড়ি থেকে নেমে ঘোড়াগুলোর কানে কানে কি যেন বলতে ঘোড়াগুলো চুপ করে গেল। না চাইতেও ভয় তারা করে ফিরছে জোনাথনকে। আগন্তুক একবার এগিয়ে গেল গাড়ির দিকে, গাড়ির দরজা খুলে জোনাথনের ব্যাগটা তুলে নিয়ে রাখল নিজের জমিতে। আবার এই গাড়ির কাছে এসে জোনাথনের হাত ধরে অনেকটা সেনেই বের করে নিয়ে এসে নিজের গাড়িতে বসিয়ে দিল। আগন্তুকের হাতে হাত পড়তেই শিউরে উঠল জোনাথন। ঠান্ডা ইস্পাতের মতো একটা হাত, এমন হাত কোনো মানুষই হয়ে পারে না। কোনো অশুভ আত্মা বা ভূতপ্রেতেরও হতে পারে না। এই আগন্তুক কোনো রক্ত মাংসের মানুষ না, যেন হালকা কোনো কাঠের তৈরি। সে ওই অদ্ভুত প্রাণীটা নিজের আসনে গিয়ে বসে ঘোড়াগুলোকে চাবুকে রাখাতে চলার নির্দেশ দিল। গাড়ি চলা শুরু করতে পেছন ফিরে তাকানো জরুরি। গাড়ির পেছনের জানালার অস্পষ্ট ঘোলাতে কাছে সে স্পষ্ট দেখতে পেল হাজার হাজার নেকড়ে তারা করছে ওদের গাড়িতে। কিন্তু আগন্তুকের সেই দিকে কোনো ভুক্তিকে নেই। মাঝে মাঝে নেকড়েগুলো যেন গাড়ি থেকে প্রায় ঝুঁকে ফেলছে, আবার পরক্ষণে গজরাতে গজরাতে পিছিয়ে পড়ছে নেকড়ের পর। আর মাঝে মাঝে চোখ পড়ছে কেমন গায়ের কাঁটা দেওয়ার রহস্যজনক নীল আলোকে। মেঘের ফাঁক দিয়ে কখন চাঁদ বেরিয়ে এসেছে এতক্ষণ তার লক্ষ্যই করেনি জোনাথন। হঠাৎ সে চাঁদের আলে দুর্গের মাঠে প্রাচীন কামান বসানোর খাঁজ কাটা পুকুরগুলো চোখে পড়ল জোনাথন। থেমে গেল গাড়ি। জোনাথনের হাতে আবারও সে ইস্পাত শীতল স্পর্শ। আর অবশেষে জোনাথন এসে পৌঁছলে কাউন্ট ড্রাকুলার দুর্গ প্রাসাদের সামনে। আগন্তুক তার ঘোড়ার গাড়ি ছুটিয়ে চলে যেতেই দরজার ওপারে ধর্মীয় পায়ের শব্দে চমকে উঠে গেল। কপাতে ফাঁক দিয়ে আসা অস্পষ্ট আলোয় চোখে পড়ছে। দু এক সেকেন্ড পরে কপাতের ওপারে লোহার ভারে খিল খোলার শব্দে কানে আসে জোনাথন। সে শুনতে পায় যেন বহুদিন না খোলা মরচে ধরা তালা খোলার শব্দ। সাথে সাথে ঘর ঘর শব্দে খুলে গেল ভারী লোহার পাল্লা। গলা থেকে পা পর্যন্ত কালো আলখিল্লায় ঢেকে দাঁড়িয়ে আছে একজন দীর্ঘকায় বৃদ্ধ। ডান হাতটা বাড়িয়ে আন্তরিকতা সুরে জোনাথনকে আমন্ত্রণ জানালেন সে বৃদ্ধ।
আপনার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি, আসুন ভেতরে আসুন।
আপনি কি কাউন্ট ড্রাকুলা?
আপনি ঠিকই বলেছেন, আমি কাউন্ট ড্রাকুলা।
হ্যালো স্যার, আমি হার্কার, জোনাথন হার্কার।
আমি জানি আপনি জোনাথন হার্কার। এখন চলুন বাইরে এই ঠান্ডায় দাঁড়িয়ে না থেকে ঘরে চলুন, সেখানে আপনার সব প্রশ্নের জবাব পাবেন। তাছাড়া এত দূর এসে আপনি নিশ্চয়ই ক্লান্ত, বিশ্রামের দরকার হচ্ছে। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিন, চাইলে গোসলও সেরে নিতে পারেন। গরম পানি, সাবান, শ্যাম্পু সবই আছে ওখানে। কাজ শেষ করে সোজা ড্রয়িং রুমে চলে আসুন, আমি অপেক্ষা করব। নিশ্চয়ই খুব খিদে পেয়েছে আপনার। আমি খুবই দুঃখিত যে আপনি আসার আগেই আমি খেয়ে নিয়েছি, সুতরাং অযথা দেরি না করে চলে আসুন।
কাউন্টের ব্যবহারে সন্দেহ আর আশঙ্কার কিছুই থাকলো না আমার মনে। অসাধারণ সব খাবার আর এক বোতল মদ নিয়ে হাওয়াটা সেরে ফেললাম তৃপ্তি করেই। খাওয়া শেষে ফায়ারপ্লেসটার কাছে গিয়ে বসতেই এক বক্স চুরুট আমার হাতে ধরিয়ে দিলেন কাউন্ট। অতিথি আপ্যায়নে কোনো ত্রুটিই রাখছেন না কাউন্ট। চুরুটে টান দিতে দিতেই প্রথমবারের মতো ভালো করে দেখলাম আমাকে। কাউন্ট হবার মতো সম্পূর্ণ যোগ্যতা আছে তার। সম্ভ্রান্ত চেহারা, মুখে রাজ্যের গাম্ভীর্য, মাতানো না, চওড়া কপাল যেন পাথর খুঁদে বের করে আনা হয়েছে, ঘন কালো ভ্রু আর মাথায় এক ঝাঁকটা চুল, কিন্তু শুধুমাত্র গোঁফটা সাদা। টুকটুকে লাল ঠোঁটের প্রান্ত ঠেলে একটু সামনের দিকে বেরিয়ে এসেছে ঝকঝকে সাদা তীক্ষ্ণ দাঁত, যেটা কেমন যেন বেমানান লাগছে আমার কাছে। যেন এই পৃথিবীর মানুষই নন ডাকুলা, এখানে বাস করা তার সাধে না। এছাড়াও কাউন্টের হাতের বেটে রুক্ষ আঙ্গুলগুলোর দীর্ঘ নখগুলো কেটে তীক্ষ্ণ করা হয়েছে। এরপর চোখ পড়ল তার হাতের তালুতে কয়েক গোছা চুল। পরক্ষণে আমাকে কি একটা বলার জন্য আমার দিকে ঝুঁকে আসতেই ওর দিক থেকে মুখ সরিয়ে না নিয়ে পারলাম না। ওর নিঃশ্বাসের বটকা পচা গন্ধ, কোনো মানুষের নিঃশ্বাসে অমন পচা গন্ধ থাকতে পারে ভাবিনি তখন। গন্ধের সাথে সাথে ঘর কাটল হাজার মিটারের চাপা হিংস্র গন্ধ।
গিয়েছিলাম আপনি অনেক ক্লান্ত, আর দেরি না করে শুরু করুন কি, একটা বিশেষ কাজে বাইরে যেতে হচ্ছে আমাকে, তাই সন্ধ্যার আগে দেখা পাবেন না আমার। আপনাকে একা একা সকালে নাস্তা করতে হবে বলে আমি খুবই দুঃখিত।
ড্রাকুলার আতিথেয়তায় সব ভুলে যেতে মন চাইলে কিছু কিছু জিনিসকে গুরুত্ব না দিয়ে পাচ্ছিল না জনসন। সবচেয়ে অবাক করার বিষয় হলো এত বড় প্রাসাদ অথচ কোনো চাকর বাকর কি থাকে না এখানে, না অন্য কোনো লোকজন। যেখানে যেখানে পারল জনসন কি যেন একটা খুঁজে বেড়ানোর চেষ্টা করল। অবশেষে বাড়িটির অফুরন্ত প্রাচুর্যের সন্ধান পেল সে। একটা আটকানো ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই সে দেখতে পেল দেয়াল জোড়া বুককে ফুলের ভেতর চামড়ায় বাঁধানো অজস্র বইয়ের ঠাসা, অধিকাংশ ইংরেজি বই, এছাড়াও আছে বেশ কিছু আইনের বই। জোনাথন ডুবে গেল বইয়ের মধ্যে, এতটাই আচ্ছন্ন ছিল সে যে কাউন্ট ড্রাকুলা কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে তা সে খেয়ালই করেনি। ঈদের দিন আছে, চমৎকার সময় আজকে শুনছি আমরা গ্র্যান্ড স্ট্রোকারের ড্রাকুলা। অনেক বন্ধু লিখে পাঠিয়েছেন
তাদের খুবই ভালো লাগছিল এবং অনেকে নিজেকে তারা এক্সপেক্ট করেন যে আমরা ড্রাকুলার কাহিনীতে শুনবো আজকে। যাই হোক, অনেক দীর্ঘ কাহিনী আজকে আমরা শুনতে থাকি, কথা বেশি বলবো না। আমি এই প্রথমে দেখলাম যে ড্রাকুলা জোনাথন হার্কারকে ডেকে পাঠিয়েছে তার দূতে কোনো আইনের বিষয়, কারণ জোনাথন হার্কার একজন পেশাজীবী লয়ার, তো তাকে ডাকা হয়েছে সেখানে এবং তাকে কোনো কাজ দিল বা সেরকম কিছু এখন আমরা বুঝতে পারছি না, কিন্তু শুরুর থেকে কেমন একটা ভয় ভয় ভাব আমরা দেখছি। অনেকে মিস করে গেছেন তাই একটু বলে দিলাম। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে চলে যাবো পরের পর্ব শুনতে, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি ফালতু ইন্টারনেট ও নেটওয়ার্কে আর আজকে না থেকে ফিরে আসলাম রবিতে। আমাদের রবি বন্ধ সংযুক্তি চালু করে ফিরে আসতে আর আমার রবি বন্ধ সংযুক্তি চালু করে ফিরে আসতে পেলাম 1 GB ফ্রি ইন্টারনেট ও 19 টাকা রিচার্জ করতে, রবি থেকে রবি আধা পয়সা, কলরেট ও অন্য অপারেটর 1 পয়সা প্রতি সেকেন্ড। তাই বলছি যারা ফালতু ইন্টারনেটে গিয়ে বাফারিং এর গোলক ধাঁধায় পড়ে ফুরপাক খাচ্ছেন, নেটওয়ার্কের প্যাচে পড়ে দিশেহারা, তারা আমার মতো সময় থাকতে এক্ষুনি ফিরে আসুন রবি 3.5G দুর্দান্ত ইন্টারনেট ও HC ক্লিয়ার নেটওয়ার্কের দুনিয়া, যদি উঠুন আপন শক্তিতে রবি। আর চলে যাচ্ছে ছোট্ট একটু বিরতি নিয়ে, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গেই থাকবেন। লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। চলে যাবো পরের পর্বে, অর্থাৎ আজকে আমরা শুনছি ব্র্যান সকারের ড্রাকুলা তোমার সাথে, এখন তার পরের পর্ব শুনো, তারপর আবার ফিরে আসবো। আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221।
চমৎকার মিস্টার হার্কার, আপনিও দেখছি আমার মতো বইয়ের পোকা। আরেকটা জিনিস খেয়াল করেছেন, বইগুলোর বেশিরভাগই ইংরেজি। আসলে ইংরেজি আর ইংরেজদের আমার খুবই ভালো লাগে। আমার জীবনের একটা বড় ইচ্ছা, লন্ডনে বাড়ি করে স্থায়ীভাবে সেখানেই বসবাস করব। তাই ইংরেজিটা মোটামুটি ভালোই আয়ত্ত করে নিয়েছি।
মোটামুটি বলছেন কেন তাও? আপনি তো একেবারে ইংরেজদের মতো করেই কথা বলেন।
আসলে পালিয়ে বলছেন আপনি, তবে গ্রামারটা ভালোই আয়ত্ত করে নিয়েছি আর কাজ চালানোর মতো কিছু শব্দও শিখে নিয়েছি।
আমাকে বিনয় করছেন কেন কাউন্ট? আমার মতো যে কেউই বলবে চমৎকার ইংরেজি জানেন আপনি।
তবু আপনার কাছ থেকে ভাষাটা একটু জানলে নিতে চাই।
অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব আমি, তবে আপনার শেখার কিন্তু খুব একটা বাকি নেই। আচ্ছা কাউন্ট, আপনার প্রাসাদের ঘরগুলো দেখতে কোনো অসুবিধা আছে কি?
অসুবিধা কিসে অসুবিধা? স্বচ্ছন্দে প্রাসাদের ভিতর যেখানে খুশি সেখানে যেতে পারেন আপনি। তবে একটা কথা, তালা দেওয়া ঘরগুলোতে ভুলে ঢোকার চেষ্টা করবেন না। কারণটা ঠিক বোঝাতে পারবো না আপনাকে, তবে এটুকু বলি অহেতুক কৌতূহল প্রকাশ করবেন না।
ঠিক আছে, যা আপনি বলবেন।
আমার কথার অবাক হবেন না, ট্রান্সিলভেনিয়া যখন এসেছি নতুন অনেক কিছু দেখতে পাবেন, জানতে পারবো। অবশ্য এর মধ্যে অনেক কিছু নিশ্চয় দেখে ফেলেছেন।
না না, কই, তেমন কিছু তো দেখিনি। আচ্ছা কাউন, একটা কথা কিছুতেই মন থেকে দূর করতে পারছি না। সেদিন রাতে ঘোড়ার গাড়িতে আসার সময় একটা নীল আলো চোখে পড়েছিল, এ সম্পর্কে কি কিছু জানা আছে আপনার?
আছে। এখানকার লোকদের ধারণা বছরের বিশেষ একটা দিনে মাঝরাতের পর সব প্রেতার তারা জেগে ওঠে। ধনরত্নের পাহারাদার প্রেতার তারা যেখানে থাকে সেখানে জ্বলতে শুরু করে ওই অদ্ভুত নীল আলো। আসলে ওদের থেকেই বের হয় ওই অদ্ভুত আলোর ছটা। আর গতকালে গেছে সেই বিশেষ দিনটা, যেসব এলাকা পার হয়ে এসেছেন আপনি সব এলাকার মাটির নিচে প্রাচীন ধনভাণ্ডার চাপা পড়ে থাকা খুবই স্বাভাবিক। যুদ্ধের আগে ক্যান্সেলভেনিয়ার সব ধনী ব্যক্তিরা ওই এলাকার পাশে বসবাস করত।
তার মানে ওই নীল আলো সম্পর্কে এখানকার লোকজনেরা সব জানে, বোধ হয় দেখেও থাকবে কেউ কেউ। তা সত্ত্বেও সেই গুপ্তধন কেউ আবিষ্কার করার চেষ্টা করেনি?
আগেই বলেছি নীলকে আলো দেখা যায় শুধু বছরের বিশেষ এক রাতে। ওই রাতে দরজায় খেয়ে রেখে ঘরে বসে এখানকার মানুষ ইষ্ট নাম জপ করতে থাকে। এই এলাকার মানুষগুলো খুবই ভীত গেয় ধরনের। বুঝলেন মিস্টার হারকার, ভুলেও ঘরের বাইরে পা বাড়ানোর সাহস করে না ওরা। আর যদি ঘরের ফাঁক ফুকুর দিয়ে দেখেও ফেলে তাহলে চোখের ভুল বলে ভুলে যেতে চেষ্টা করে। আসলে যেখানে আলো দেখা যায় তার ত্রিসীমানা, দিনের আলোতে কেউ যেতে চায় না।
বুঝলাম।
যে জন্য আপনার এখানে আসা সে সম্পর্কে তো এখনো কিছুই জানা হলো না। আমি যেই বাড়িগুলো কিনতে চাই সেগুলো সম্পর্কে কিছু বলবেন?
আমার ঘর থেকে যাবতীয় সব কাগজপত্র, দলিল, টাকার হিসাবপত্র নিয়ে এসে বুঝিয়ে দিলাম কাউকে। বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ আর প্রতিবেশীদের সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতে লাগলেন তিনি। সবকিছু শুনে মনে হয় তিনি বেশ সন্তুষ্ট হয়েছেন। স্পষ্টই বোঝা গেল চারধারে উঁচু পাথরের দেয়াল দিয়ে ঘেরা 20 একর জমির ওপর গাছপালায় ছাওয়া আর গির্জাওয়ালা বহু পুরনো লন্ডনের এই নির্জন বাড়িটা কিনতে পেরে খুব খুশিই হয়েছেন তিনি। সেখানেও নিশ্চয়ই তিনি একাই থাকবেন, কিন্তু উনি এত একা থাকতে ভালোবাসেন কেন? ধীরে ধীরে কেন যেন ওর কথাবার্তার ধরন ধারণ আমার মোটেও ভালো লাগছে না। ওকে হাসতে দেখলেই চমকে উঠি, কেমন যেন ভয়ঙ্কর মনে হয় হাসিটা। সারা রাত অকারণ বকবক করে ভোর হওয়ার আগেই বিদায় নিয়ে চলে গেলেন কাম। বলে গেলেন আজও সারাদিন তিনি ব্যস্ত থাকবেন, অর্থাৎ আজ দিনের আলোয় কাউকে দেখার সৌভাগ্য আমার হবে না।
কাউন্টের ব্যবহার ক্রমেই রহস্যময় মনে হতে থাকে জোনাথানের কাছে। তার সৌজন্যতায় প্রথমে জোনাথানের মনে হয়েছিল সে এখানে নিরাপদ, কিন্তু এখন আর তার মনে হচ্ছে সারাটা প্রাসাদে কাউন্ট ছাড়া আর কোনো মানুষের ছায়াও দেখেনি জোনাথান। আর ওই দিন সকালে এমন একটা কাণ্ড করে বসলেন কাউন্ট যেটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না জোনাথান। আয়নার দিকে তাকিয়ে এক মনে দাঁড়ি কামাচ্ছিল সে। আয়নার কোনো প্রতিবিম্ব পড়ার আগে তার কানে এলো ভারী গলায় আওয়াজ।
হ্যালো মিস্টার হারকার।
জোনাথান ভয় কেঁপে উঠে, সে আয়নায় যা কোনো প্রতিবিম্বও দেখতে পাচ্ছে না, দরজা খোলার শব্দও পাই না, এমনকি তার পায়ের শব্দও না। চমকে ওঠায় জোনাথানের চিবুকের কাছে খানিকটা জায়গা কেটে যায়, আর সেখান থেকে ঝরে পড়া রক্ত দেখে জ্যাকুলার চোখে তেমন একটা তৃষ্ণার্ত লোভী লোলুক দৃষ্টি দেখতে পাচ্ছে। হঠাৎ জ্যাকুলার ছুটে এসে চেপে ধরে জোনাথানের গলা, আর ঠিক এমন সময় জ্যাকুলার হাত জোনাথানের বুকে ঝোলানো পোষটাকে স্পর্শ করে, আর সাথে সাথে এক ঝপকায় কয়েকটা পিছিয়ে গিয়ে আবার টেরে এসে জোনাথানের দিকে। কি মনে করে জোনাথানের দাঁড়ি কামানোর আয়নাটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় রাতের অন্ধকার। তারপর পর মুহূর্তে আবার স্বাভাবিক হয়ে যায় সে।
দেখুন তো গালে কতটা কেটে ফেলেছেন, এত অন্য মনস্ক হলে কি চলে? ওসব কাজে বাজে জিনিস নিজের কাছে রাখবেন না। আবারও বলছি ওসব কাজে বাজে জিনিস
This track was downloaded from FusionBD.com.
নিজের কাছে রাখবেন না, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি এখন আসছি, আমাকে কাজে বের হতে হবে।
মিনা,
হঠাৎ করেই মনে হচ্ছে লোকালয় থেকে বহু দূরে নির্জন এক রহস্যময় প্রাসাদ দুর্গে আমাকে বন্দি করে রাখা হয়েছে। মিনা, সত্যি বলতে দ্বিধা নেই যে ভয় পেয়েছি, আমি টের পাচ্ছি ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে, খুবই ভয়ঙ্কর। আমাকে চিঠি লিখতে বলা হয়েছে, কিন্তু তাতে কুশল বিনিময় আর বৈষয়িক বিষয় ছাড়া আর কিছু লিখতে নিষেধ করা হয়েছে। এছাড়াও আমাকে সাবধান করা হয়েছে, চালাকি করে কোনো লাভ হবে না। আর আমি সব কিছু বুঝে না বোঝার ভান করে পড়ে আছি। আমি যে বন্দী, আমার বন্দিত্বের কথা যে আমি টের পেয়েছি সে কথা কোনোভাবেই জাকুলাকে বুঝতে দেয়া যাবে না। আমাকে লুকিয়ে এই প্রাসাদের রহস্যভেদ করতেই হবে। দিনের বেলা কাউন যখন বাড়িতে ছিলেন না, তখন আমি সবগুলো ঘরে ঢোকার চেষ্টা করেছিলাম। সেটা তিনি বুঝতে পেরেছিলেন কিনা জানি না, তবে সেদিন রাতে বাড়ি ফিরে আবার আমাকে শাসিয়ে গেছেন তিনি।
একটা ব্যাপার সতর্ক করে দেওয়া হয়নি, আপনাকে বারবার অনুরোধ করছি, আপনার নিজের ঘর ছাড়া আর কোনো ঘর রাতের বেলা ভুলেও ঘুমাতে যাবেন না। ঘুম পেলে সোজা নিজের ঘরে গিয়ে ঘুমাবে। বহু সুখ দুঃখের স্মৃতি জড়িত একটা অত্যন্ত পুরনো প্রাসাদ আছে, নিজের ঘর ছাড়া অন্য কোনো ঘরে ঘুমালে হয়তো ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে পাবে, তাই আপনাকে সতর্ক করা।
জোনাথানের মনে হচ্ছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন আর বাজে বাজে কথা বলে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে ক্লাসে। কিন্তু জোনাথান ঠিক করে যে সে ভয় পাবে, যে কোনো জায়গায় যে কোনো ঘরে তার পুষ্টাকে সে সাথে রাখবে, আর কোনো ঘরে ঘুমালেও বালিশের নিচে সযত্নে রেখে দেবে সেটা, তাতে হয়তো সে রক্ষা পেতে পারে অলৌকিক কোনো দুর্ঘটনা থেকে। ড্রাকুলা চলে গেছে ভাবতে ভাবতে শেয়াল আর প্যাঁচার কর্কশ চিৎকারে ধ্যান ভাঙল জোনাথান। ঘুম না হওয়ার ছটফটানি থেকে জানালার কাছে গিয়ে দাঁড়ায় সে, মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে এলেছিল। নিমেষে চেহারা বদলে রূপার মুকুট পরে ফেলল দূরের বরফ ছাওয়া পাহাড় চড়ে গেল। আর তখনই চোখে পড়ল একটা গড়াচ্ছন্ন জানালা দিয়ে আস্তে করে বেরিয়ে এলো কাউন্টের মাথা। পরে জোনাথান অবাক হাতটা কেটে গিয়ে গভীর আতঙ্কে পরিণত হল। বন্ধ হয়ে যেতে চাইল শ্বাস প্রশ্বাস। জানালা দিয়ে বেরিয়ে এসে 90 ডিগ্রি খাড়া মসৃণ দেয়াল দিয়ে টিকটিকির মতো নেমে যাচ্ছে কাউন্ট র্যাপেলা। ঘুমের ঘরে দুঃস্বপ্ন দেখছে না তো? সেটা যদি না হয় তবে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে পড়েছে জোনাথান। র্যাকুলা বেরিয়ে যেতে শক্ত করে নিল নিজেকে। সে কাউন্ট এখন প্রাসাদে নেই, এই তো সুযোগ, এরই মধ্যে প্রাসাদ থেকে ঘুরে দেখতে হবে। যেই ভাবা সেই কাজ, প্রাসাদের প্রতিটা ঘরে গিয়ে তালা খোলার চেষ্টা করতে থাকে জোনাথান। অজস্র বড় বড় সিঁড়ি গলি খুপচি পেরিয়ে কোনো ঘরেরই দরজা খুলতে পারল না সে। অবশেষে প্রাসাদের শেষ প্রান্তের একটি ঘরের তালা ধরে মোচক দিতেই খুলে গেল সেটা। ঘরের ভিতর গভীর নিস্তব্ধ। জানালার এক পাশে পাল্লা খুলে জোনাথান বসে পড়ল একটা চেয়ারে, সামনেই একটা টেবিলে নামিয়ে রাখল বাতিটা। জানালা দিয়ে শরীরে কাঁটা দেওয়া ঠান্ডা বাতাসটা এসে লাগতেই ঘুমে জড়িয়ে আসলো তার দুই চোখ। কাউন্টের সতর্ক বাণীও পাত্তা পেল না সেই ঘুমের কাছে। ঘুম বিভোর হতেই তার মনে হলো সেই ভূতি ঘুরে আর একা নেই। চোখ খুলতে দেখতে পেল আরো উজ্জ্বল হয়ে ঘরময় ছড়িয়ে পড়েছে চাঁদের আলো। ডান পাশে চোখ করতেই সে দেখল রাজকীয় পোশাক পরা তিনজন সুন্দরী নমনে বসে আছে তিনটা চেয়ারে। নাচের ধীর ছন্দে ওরা এগিয়ে আসতে লাগলো জোনাথানের দিকে। কাউন্টের মতোই না কুদের, আর রক্তাক্ত তীক্ষ্ণ চোখ, মাথায় সোনালি চুল, একই সঙ্গে কেমন নিষ্প্রাণ ভাবে খিল খিল করে হাসছে ওরা। অপূর্ব সুন্দরী ওই যুবতীদের হাসির শব্দে মাধুরীর লেশ মাত্র। হঠাৎ থেমে গেল সেই হাসি।
ওদের কথাবার্তা শুনে মনে ভয় ঢুকে গেল। ধীরে ধীরে এগিয়ে এসে আমার দিকে ঝুঁকে পড়ল মূর্তি। কাঁধের কাছে অনুভব করলাম আশ্চর্য মিষ্টি উষ্ণ একটা স্পর্শ। চোখ বন্ধ হয়ে আসছে। সে বন্ধ চোখে মোহপ্রশ্নের মতো চেয়ে থাকলাম সুন্দরীর দিকে। যখনই সে আমার গলা দুহাত দিয়ে জড়িয়ে ধরল, আমার মনে হলো একটা সাপ আমার গলা পেঁচিয়ে ধরে আমাকে মেরে ফেলতে চাচ্ছে। মেয়েটির কামনায় হা হয়ে যাওয়া টুকটুকে লাল ঠোঁটের ভাগ দিয়ে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ সাদা দাঁত। বুঝতে পারছি কিছু একটা করার, কিন্তু অবসরে চোখের পাতা দাঁড়াতে পারছি। আগুনের মতো তপ্ত নিঃশ্বাস গলার কামড়া ঝলসে দিতে দিতে আমরা রক্ত নালীও খুঁজতে শুরু করলো মেয়েগুলোর মুখ। একসময় রক্ত নালীও খুঁজে পেলাম। কি ঘটতে চলেছে বুঝতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না। স্বপ্নের জগতে বাস করছি। এই ভয়ঙ্কর পিশাচিনীদের হাতে কি আজই আমার জীবনটা শেষ হয়ে যাবে? আমার শরীরের সব রক্ত শুষে নিয়ে ছিপড়ে বানিয়ে ফেলে রেখে যাবে ওরা। ওদের তীক্ষ্ণ দাঁতগুলো আরো বসে যাচ্ছে আমার ঘাড়ের রক্ত নালিতে। এক্ষুনি থিমকি দিয়ে রক্ত ছুটবে।
আমাদের কাছে অর্পণ করো নিজেকে।
প্রচন্ড এক দমকা হওয়ার মতো বাতাসের ধাক্কা লাগলো আমার শরীরে। কেউ ঝড়ের মতো এসে ঢুকলো ঘরের মধ্যে। চোখ তুলে দেখলাম মেয়েগুলোর পেছনে দাঁড়িয়ে আছে কাউন্টার। ওই নির্মম মুখটা দেখে যেন প্রথমবারের মতো সুস্থ বিশ্বাস করল। প্রচন্ড এক হুঙ্কার দিয়ে চুলের মুঠি ধরে মেয়েগুলোকে আমার কাছ থেকে সরিয়ে দিলেন তিনি।
এই কি করছিস তোরা এখানে? তোদেরকে আগেই বলেছি না, ওর ধারে কাছে আসবি না। ও আমার, আর কখনো ওর ধারে কাছে আসবি না। আর যদি আমার কথা অমান্য করেছিস, সারা জীবন মাথা নিচু করে ওই পাহাড়ের চূড়ায় ঝুলিয়ে রাখবো। এখন চলে যা এখান থেকে, চলে যা। শয়তানের দল কোথাকার,
ছোট্ট নরম পোতলা ডাইনিগুলোর দিকে ছুড়ে দিল, আর সেটা শূন্য থেকে লুকে নিল। সাথে সাথে পোতলার ভেতর থেকে এলো এক মানব শিশুর কান্না। ভুল শুনলাম নাকি এত কাণ্ডের পর পাগল হয়ে গেছে? প্রচন্ড আতঙ্কে তাকিয়ে থাকল মেয়েগুলোর দিকে। বাচ্চাটাকে নিয়ে নিজেদের মধ্যে হুড়োহুড়ি লাগিয়েছে ওরা। বাচ্চাটাকে নিয়ে জানালা দিয়ে উধাও হয়ে গেল তিন ডাইনি। বরফের জন্য চোখে পড়ল উজ্জ্বল জ্যোৎস্নায় গা ভাসিয়ে উড়ে গেল ওরা আকাশে। মনে হয় ঠিক সেই মুহূর্তেই জ্ঞান হারিয়েছিল।
বন্ধুরা, শেষ হয়ে গেল দ্বিতীয় পর্ব। আরো পর্ব আছে, কিন্তু তার আগে জানিয়ে দিব যেসব বন্ধুদের হিসেব করতে করতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তারা মাথা নষ্ট না করে নিয়ে গেছে নিয়ে নিন। কারণ এয়ারটেলে কথা বলুন মাত্র 1% কত সেকেন্ড যে কোনো অপারেটরে, কারণ এয়ারটেলে কথা বেশি হিসাব কম। আর আমরা আজকে শুনছি ড্রাকুলা ব্রাম স্টোকারের ড্রাকুলা। অনেক বন্ধু লিখে পাঠিয়েছেন আমাকে যে আজকের কাহিনীতে খুবই চমৎকার লাগছে। এটা একটি ক্লাসিক এবং এটা নিয়ে অনেক ছবি হয়েছে, অনেক লেখা হয়েছে, আমরা অনেক ছবি দেখেছি। আমি তো প্রচুর ড্রাকুলার ছবি দেখেছি, আপনারা দেখেছেন, বলেছেন স্পেশাল একটা এপিসোড থাকবে ঈদের রাতে এবং সেটাই করা হয়েছে। আর আমরা অনেকে জানতে পেরেছেন যে কী হয়ে গেল এর আগে। আমরা দেখলাম যে একজন লয়ার, যার নাম জোনাথন হার্কার, তাকে একটি চিঠি পাঠানো হয়েছে শুরুতেই, যার নাম ড্রাকুলা। তিনি তাকে আমন্ত্রণ জানিয়েছেন তার প্রাসাদ, দুর্গ প্রাসাদে, ট্রান্সিলভেনিয়ার এক দুর্গম এলাকায় তার সেই প্রাসাদ, যেখানে যাবার পথে শুরু করেই, যাবার পথ থেকেই জোনাথনকে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত জিনিসের মুখোমুখি হতে হয়েছে। শুরুতে একটি হোটেল এসে তাকে রাত কাটাতে হয়েছে। সেই হোটেলের মালিকের স্ত্রী তাকে কোনোভাবেই যেতে দিতে রাজি হচ্ছিল না। ড্রাকুলার প্রাসাদে বারবার তিনি বলছিলেন আজকে ওইটা মেয়ে, আজকে একটি বিশেষ দিবস যে দিনে সমস্ত প্রেতার তারা বেরিয়ে আসে রাত 12টার পর, সুতরাং তার যাওয়া চলবে না। যাবার সময় সে ড্রাকুলাকে একটি ক্রুশ দিয়ে দেয় সঙ্গে এবং বলে সাথে রাখবে, এবং এটাও বলে যে তার মা দিলে কি সে ফিরিয়ে দিতে পারত। তো তারপরে যখন সে ঘোড়ার গাড়িতে করে অন্যান্য যাত্রীদের সঙ্গে যে জায়গাটা থেকে তাকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ ড্রাকুলা তাকে আরেকটি গাড়ি পাঠাবে, ঘোড়ার গাড়ি পাঠাবে তাকে নিয়ে যেতে, সেই জায়গাটাতে যাওয়ার পরে দেখা গেল প্রচুর নেকড়ে এবং কুকুর। যাত্রীরা সমস্ত প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং তাকে কোনোভাবেই তারা যেতে দিতে চাইলেন এবং বারবার বলছে এখানে গাড়ি থামানো চলবে না। তারা সবাই ভয়ে আত্মকে বুকে ঘুষ আঁকতে লাগলো এবং বারবার মানা করতে লাগলো, ঈশ্বরকে ডাকতে লাগলো। কিন্তু ড্রাকুলা, অর্থাৎ জোনাথন হার্কার, এই সমস্ত কুসংস্কারে যেহেতু বিশ্বাসী নন, তাই তিনি সেখানেই নামতে চাইলেন এবং সবাইকে উপেক্ষা করে, অবজ্ঞা করে তিনি ড্রাকুলার পাঠানো সেই গাড়িতে, ঘোড়ার গাড়িতে চড়ে বসলেন এবং অবশেষে পৌঁছে গেলেন ড্রাকুলার দুর্গে, যেখানে তাকে আমন্ত্রণ জানালেন স্বয়ং ড্রাকুলা। এবং জোনাথন হার্কার সেই দুর্গে থাকাকালীন যতক্ষণ ড্রাকুলার সঙ্গে শুরু থেকে কথা বলেছে, দুর্গে আর কাউকে কিন্তু তিনি দেখতে পেলেন, এমনকি কোনো গৃহ পরিচারক, কাউকেই না। পুরো প্রাসাদ, দুর্গ প্রাসাদ একেবারে খালি এবং তাকে বারবার মানা করে দেওয়া হলো সে যেন অন্য কোনো ঘরে কোথাও না যায়। এবং এক পর্যায়ে জোনাথন ঘুরতে ঘুরতে একটি ঘরে চলে আসলো এবং যেখানে গিয়ে সে ঘুমিয়ে গেল এবং সেখানে তিনজন ডাইনির আবির্ভাব আমরা দেখলাম, যারা জোনাথনকে ভয় দেখাতে, জোনাথনকে নিয়ে অনেক কথা বলছে, অনেক কিছু। এখানে শেষ হয়ে গেল এবং ড্রাকুলার আগমন ঘটলো সেখানে। তারপরে কি হলো সেটা জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে। সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা, যেখানে মোবাইল থেকে 2221। আগে শামিন আছি আপনার সঙ্গে কুয়াশার রাতে, যা শুনছেন আপনি রেডিও ফোনের সঙ্গেই থাকবেন।
pocket and I'm going to.
জ্ঞান ফেরার পর জোনাথন দেখে সে নিজের ঘরে বিছানায় শুয়ে আছে। এক মুহূর্তের জন্য ভাবে কাল রাতে যা যা ঘটেছে সব দুঃস্বপ্ন। সন্দেহ দূর করতে যখনই ঘাড়ের কাছে হাত দিল স্তব্ধ হয়ে গেল সে। ক্ষত তো এখনো আছে, কাল রাতের ওই সুন্দরী গুলো দাঁতের ক্ষত। জোনাথন পরিষ্কার বুঝতে পারছে ভয়ঙ্কর এক বিপদে পড়েছে সে। সেদিন রাতে জোনাথনকে দিয়ে চিঠি লিখিয়ে নিয়েছে ব্রাজিল। একটাকে লিখতে হয়েছে, আমার এখানে কাজ প্রায় শেষ, দিন কয়েকের মধ্যেই বাড়ি ফিরছি। আর দ্বিতীয়টা লেখা হয়েছে, কাল সকালে প্রাসাদ দুর্গ ছেড়ে রওনা হচ্ছে। আর তৃতীয়টা লেখা হয়েছে, আমি ডিস্ট্রিক্টে এসে পৌঁছেছি। চিঠিগুলোকে তারিখও দিতে হয়েছে ব্রাজিলের ইচ্ছে। প্রতিবাদ করতে চেয়েও করতে পারলো না জোনাথন, সে এখন সম্পূর্ণই ওর হাতের মুঠো। কোন রকম বিরোধিতা করতে গেলে আরো বেশি বিপদে পড়ে যেতে হবে তাকে। তাছাড়া ড্র্যাকুলা এখন আর আগের মতো মন খুলে আলাপও করে না জোনাথনের সাথে। এর মধ্যে আবার কোথা থেকে যেন একদম জিতে এসে তাবু গেড়েছে দুর্গের সামনে। জানালায় দাঁড়িয়ে ওদের সাথে ভাব জমানোর অনেক চেষ্টা করে জোনাথন, যাতে ওদের হাত দিয়ে নিজের মানুষদের কাছে কোনো খবর পাঠাতে পারে। দুইটি চিঠি লিখে ফেলেছে, একটা জোনাথনের সিনিয়র ব্যারিস্টার মিস্টার হকিন্সকে, আরেকটা মিনাকে। কিছু পয়সা ভরে চিঠি দুটো জিপসিদের দিকে ছুঁড়ে দিতেই তার মনে হলো কাজ হবে না। মাথার হ্যাঁ ছুঁয়ে সম্ভাষণ জানালো জিপসির সর্দার। সন্ধ্যার পরে কাজ জোনাথনের পাশে শান্ত হয়ে বসলেন। তারপর খুব ধীর স্থির ভাবে পকেট থেকে চিঠি দুটো বের করে দেখালেন
জিপসি সর্দার। আমাকে দিয়েছে দুটো চিঠি, আন্তরিক বন্ধুত্ব আর আতিথেয়তা এই প্রতিদান।
বলতে বলতে ড্রাকুলা খামদুটো জ্বলন্ত মোমের আগুনে পুড়ে ধরলেন। সম্পূর্ণ পুড়ে ছাই না হয়ে যাওয়া পর্যন্ত সেদিকেই চেয়ে থাকলেন। তারপর চেয়ারে সোজা হয়ে বসে বললেন,
জানি মনের চিঠি খোলা ঘোরতার অপরাধ, কিন্তু কি করবো মিস্টার সরকার, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই জানা কিছু তো করতেই হবে। বলছি আর বসে থাকতে হবে না, সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। খুব ক্লান্ত হয়ে পড়েছেন নিশ্চয়ই, কয়েকটা বিশেষ কাজে আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে, তাহলে বসে বসে গল্প করতে হবে।
ড্রাকুলা বেরিয়ে যেতে এত বড় আঘাত আর হুমকি খাওয়া সত্ত্বেও ঢলে পড়লাম গভীর ঘুমে। ঘুম ভাঙার পর কি মনে করে ভয় ভয় নিজের ব্যাগ খুলতে চমকে উঠলাম। আবার লুকিয়ে চিঠি লেখার মতো কোনো কাগজ এমনকি প্রাসাদ থেকে বেরোনোর মতো কাপড় চোপড় কিছুই নেই। আমার এই প্রাসাদের বাইরে পা ফেলার দম নেয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে কাউন্ট ড্রাকুলা।
হঠাৎ ঘোড়ার গাড়ির আওয়াজে ছুটে জানালার কাছে চলে যায় জোনাথন, যদি কোনোভাবে মুক্তির পথ উদ্ধার করতে পারে। কিন্তু না, জিপসি সর্দার গাড়ির প্রচণ্ডের সাথে কথা বলতে বলতে জোনাথনকে দেখিয়ে বিদ্রুপের ভঙ্গিতে হাসছে। সুতরাং এদের কাছ থেকেও পরিত্রাণের কোনো সুযোগ খুঁজে পাওয়া যাবে না। যখন রাত ঘনিয়ে এলো, কাউন্টের ঘরের দেয়ালের কাছে কিছু একটা নড়াচড়া করতে দেখলো জোনাথন। এগিয়ে যেতে মনটা বিষিয়ে গেল তার। দেয়াল বেয়ে টিকটিকের মতোই নিজের ঘরের জানালার দিকে যাচ্ছে ড্রাকুলা। তার পরনে জোনাথনের পোশাক, ঘরের কাছে ঝুলছে একটা পোটলা। এই শুনশান অন্ধকার তার নির্জনতা ভেদ করে ভেসে এলো এক শিশুর আত্মচিৎকার। ড্র্যাকুলা তার ঘরে ঢুকে যেতেই সেই তিন ডাইনের হইচই আর উল্লাস ভেসে এসে পড়ে। কিন্তু সেই শিশুটির করুণ কান্নার আওয়াজ ওদের কর্কশ কণ্ঠস্বরকে ছাপিয়ে যাচ্ছে।
পরিষ্কার বুঝতে পারা কাছাকাছি কোনো গ্রাম বা শহর থেকে বাচ্চা চুরি করে নিয়ে এসেছে ড্রাকুলা, আর তারই এই শয়তানির জন্য পরোক্ষভাবে দায়ী করে দিলেন আমাকে। আমার পোশাক পরে গিয়েছিলেন যাতে সবাই আমাকে সন্দেহ করে। ও কি দুঃসহ সময় পার করছি আমি এটা। ঘৃণায় আমার সারা শরীর জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে লাগলো। থরথর করে কাঁপতে লাগলো আমাকে। আমার অসহায় বন্দী অবস্থা থেকে কিভাবে পরিত্রাণ পাবো আমি? হঠাৎ দূরে উপত্যকার দিক থেকে ভেসে এলো এক কুকুরের হিংস্র চিৎকার। ক্রমেই বাড়ছে সেই চিৎকার, আমি আর সহ্য করতে পারছিলাম না। চোখের সামনে অস্পষ্ট হয়ে যাওয়া সবকিছুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠলো এক নারী মূর্তি। বহু দূর থেকে ছুটে আসছে সে, আরো বেশি বেশি দূর থেকে ভেসে আসছে তার চিৎকার। জানালার কাছাকাছি এসে আমাকে দেখে জ্বলে উঠলো মহিলার দুই
চোখ।
ওই কোথায় তোরা বেরিয়া, তাই বলছো শেষ করে গেল মহিলাকে, পাঠিয়ে দে নরকে পাঠিয়ে দে।
এদিকে মহিলার করুণ কান্নায় বুক ভেঙে যেতে লাগলো, আর ওদিকে ড্রাকুলার ভয়ঙ্কর রুক্ষ কর্কশ চিৎকারে মাথার উপর যেন আকাশ ভেঙে পড়তে লাগলো। এর সাথে যোগ হলো হাজার হাজার নেকড়ে আর কুকুরের হিংস্র গর্জন। ধপধপ করে চলতে থাকা হাজার হাজার চোখ ছুটে আসতে থাকলো মহিলাটার দিকে। কয়েক মুহূর্তে থেমে গেল সন্তান হারানো মায়ের চিৎকার। নেকড়ের হুটোপুটিতে বুঝতে পারলাম ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলা হয়েছে তাকে। এত কিছুর পর একটা কথাই মনে হতো, কিভাবে আসবে আমার মৃত্যু দূত, কিভাবে মরবো আমি? না না, বাঁচতে হবে আমাকে, আমাকে বাঁচতেই হবে। মিনা, তোমার জন্য হলেও আমাকে বাঁচতেই হবে।
কদিন ধরে যুক্তিদের গতিবিধি লক্ষ্য করছিল জোনাথন। প্রাসাদের ভেতরে সব সময় টুংটাং আওয়াজ পাওয়া যেত রাত। নিশ্চিতগুলো কয়েকটা কাঠের বাক্স প্রাসাদের ভেতরে বাইরে আনা নিয়ে করছে। আচ্ছা, কি আছে বক্সগুলোর মধ্যে? ওগুলোর মধ্যে কি লুকিয়ে আছে কোনো রহস্য? একদম দিনের বেলা জোনাথন ড্রাকুলার অনুপস্থিতিতে অনেক সাহস নিয়ে পা বাড়ালো ড্রাকুলার ঘরে। গিয়ে দেখলো দরজার তালা মারতে ভুলে গেছে ড্রাকুলা, হয়তো ভাবতেই পারেনি জোনাথন কখনো ভুলে এই ঘরে ঢোকার সাহস পাবে। ঘরের পাশেই একটা বারান্দা, বারান্দা থেকে একটা সিঁড়ি আবার প্রাসাদের ভেতরে কোনো এক জায়গায় থেমে গেছে। সেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করবে জোনাথন, আর ক্রমেই তার নাকে এসে ধাক্কা দিতে লাগলো মাটির ভ্যাপসা সোনা গন্ধ। বদ্ধ বাতাসে চারদিক যেন আরো বেশি থমথম করছে। সিঁড়ির শেষ মাথার দরজাটাও খোলা ছিল। ভেতরে ঢুকে সে দেখতে পেল বেশ কিছু কাঠের বাক্স। এতদিন অন্ধকারে ঠিকভাবে বুঝে উঠতে পারেনি সে। আসলে এই কাঠের বাক্সগুলো এক একটা কফি। অনেক সাহস করে এক একটা কফিনের ঝাঁকনা খুলে খুলে দেখতে লাগতে চলেছে, কিন্তু সবগুলোই মাটি ভর্তি করে গেছে। শেষ একটা কফিনের ঝাঁকনা খুলতেই
ঘর থেকে মেরুদণ্ড দিয়ে শিরশির করে নিচের দিকে নেমে গেল ঠান্ডা ভয়ের জল। সোজা আমার দিকে তাকিয়ে বাক্সের মধ্যে শুয়ে আছেন কাউন্ট ড্রাকুলা। ওর বিস্ফোরিত চোখ দুটি পাথরের মতো নিথর, কিন্তু মরার মতো নিষ্প্রভুল। জীবন্ত মানুষের মতো সজীব গাল আর রক্ত লাল পুষ্ট ঠোঁট,
কাঁপা কাঁপা হাতে শুয়ে দেখলাম। বরফের মতো ঠান্ডা শরীরে প্রাণের লেশ মাত্র নেই। সদর দরজার চাবিটা তার পকেটে থাকতে পারে ভেবে সেখানে হাত দিতেই চমকে উঠল। মনে হলো তীব্র আক্রোশে জ্বলে উঠল ওর দুই চোখ। চাবি খোঁজা আর হল না, ছিটকে কফিনের কাছ থেকে সরে আসলাম। পরিমরি করে সিঁড়ি বেয়ে ছুটে যেতে লাগলাম নিজের ঘরে। নিজের ঘরে এসে মনে হলো আমার হাতে যদি একটা বন্দুক থাকতো তবে এক গুলিতে শেষ করে দিতাম ওই নরপিশাচটাকে।
অবশ্যরীর নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। ঘুম ভাঙল কালকেরটা।
আগামীকাল ইংল্যান্ড ফিরে যাচ্ছে, আপনার সাথে আর দেখা হবে না। আপনার যাবার সময় থাকতে পারবো না, তবে তাতে কোনো অসুবিধা হবে। ওই জিপসিরা আপনাকে সহ কচুয়ানদের গাড়িতে কয়েকটা কাঠের বাস তুলে দেবে, ওরা আপনাকে পৌঁছে দেবে বিস্ট্রিস পর্যন্ত। তবে তার আগে কাউন্টি ড্রাকুলার প্রাসাদ সম্পর্কে আরো কিছু জেনে নেওয়া দরকার। আজ রাতেই তা জানতে পারবে, তবে কানে শুনে নয়, নিজের চোখে দেখো।
তোর শয়তানি দেখার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। আদি এই অভিশপ্ত প্রাসাদ ছেড়ে চলে যেতে চাই আমি।
এখন এত রাতে গাড়ি পাবেন কোথায়?
তুলোই যাক তোর গাড়ি, হেঁটেই চলে যেতে পারব।
আপনার জিনিসপত্র
তোকে দান করে গেলাম হারামটা।
ভালো, তাহলে আর দেরি করে লাভ কি? চলুন গেটের বাইরে এগিয়ে দিয়ে আসি। কিন্তু বিশ্বাস করুন, এভাবে চলে গেলে মনে মনে খুবই কষ্ট পাবো আমি।
এত সহজে ড্রাকুলার হাত থেকে রক্ষা পাবো স্বপ্নেও ভাবি। এক মুহূর্ত দ্বিধা না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম সোজা দরজার কাছে। কিন্তু দরজার কাছে এসে থেমে যেতে বাধ্য হলাম।
না
তো এত রাত্রে যাব না, আপনার ইচ্ছায় পূর্ণ হোক। ঠিক এমন সময় ওপরের কোন একটা ঘর থেকে শোনা গেল ডাইনি গুলোর কথা। এই কয়দিনে এত ভয় কখনো লাগেনি আমার। ডাইনিগুলো যেভাবে ছুটে এলো আমার দিকে তাতে মনে হচ্ছে ওই নেকড়েগুলোর হাতে মৃত্যু হলেই বরং ভালো ছিল। ঈশ্বর, ঈশ্বর ওদের থামাও, আটকা ওদের, ঈশ্বর।
এই প্রথম থাম বলছি। আরেকটা দিন ধৈর্য ধর, আগামীকাল রাতে ওকে পাবি তোরা।
বুঝতে পারলাম আর মাত্র একটা দিন সময় আছে আমার হাতে। আমার আয়ু
আর মাত্র 24 ঘন্টা। যেই ঈশ্বরকে কোনোদিনও বিশ্বাস করিনি, ক্রুশটাকে দু হাতে শক্ত করে চেপে ধরে সেই ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে লাগলাম, ঈশ্বর 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 ঈশ্বর। মীরা, আর কোনোদিনই কি তোমার মুখটা দেখতে পারবো না? ও মীরা,
প্রাসাদে আটকে পড়া জোনাথন হারকারের জীবনে ঘটে চলেছে দুর্ধর্ষ অধ্যায়ন, আর ওদিকে জোনাথনের প্রেমিকা মীনার জীবনে ঘটতে চলেছে আরো আরো ভয়াবহ কিছু। মীনা মুরের অনেকদিনের বান্ধবী লুসির, অনেকদিন পরে লুসির আমন্ত্রণে মীনা এখন ওদের বাড়িতে। এতদিন পর দুই বান্ধবীকে দেখা হয়, গল্প জমে উঠেছে খুব। আটকে পড়া জোনাথনের জীবনে কি ঘটলো বা কি ঘটেছিল আমরা কিন্তু কিছুই জানি না, সেটা আমরা কখন জানবো এখনো বলতে পারছি না। কিন্তু তার আগে এখন আমরা জানবো যে জোনাথনের যে প্রেয়সী মীনা এবং তার বান্ধবী লুসির কথা বলা হয়েছে, তাদের সেখানে কি ঘটছে, যেটা আমরা শুনবো এই পর্বে তাদের কাহিনী। তারপরে আবারও ফিরছি শুনিয়ে ফেলবেন, লিখে কথা বলছি কানা যেখানে মোবাইল থেকে 221 কুয়াশা চলছে, রেডিও এফ 89.2 তে আপনার সাথে আছে বিষয়।
কেমন ছিলে তুমি? কত সুন্দর হয়ে গেছে তুমি আগের থেকে, সত্যি। আরে হ্যাঁ রে বাবা, সত্যি প্রেমে টেমে পড়েছো নাকি?
আরে সে জন্য এটা তোমাকে এত টাকাটাকি করে নিয়ে আসলাম।
কাহিনী কি বলো তো?
জানো লুসি, আমাকে একই দিনে 3-3 জন সুদর্শন পুরুষ বিয়ের প্রস্তাব দিয়েছে।
কি কি বললে? ও মাই গড!
আরে হ্যাঁ,
একজন হচ্ছে মর্গ কয়েন ফেমাস,
বিশাল বড় লোকের ছেলে,
পৃথিবী ভ্রমণ করে বেড়ানো তার শখ।
ওয়াও,
তোমার তো ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে।
হ্যাঁ, আরেকজন হচ্ছে জন, খুব নাম করা মানসিক রোগের চিকিৎসক।
তাই? তবে তিনিও তো খুব চমৎকার, তোমার মতো পাগলির জন্য সেই উপযুক্ত।
দেখ কিছু বলো না, তবে সবচেয়ে আকর্ষণীয় হলো
এদের থেকেও আকর্ষণীয় আছে নাকি?
আর্থার, ও প্রিয়তম।
তার মানে তুমি আর্থারে প্রেমে পড়ে গেছো? তো তোমার ওনার সম্পর্কে কিছু তো বলো।
ওর নাম হলো আর্থার ভোম, অনেক লম্বা আর ভীষণ সুপুরুষ চেহারা। ওর মাথা প্রতি কোকড়ানো চুল দেখলে যে কোনো মেয়েই ওর প্রেমে পড়ে যাবে। এখানকারই এক স্থানীয় কলেজের অধ্যাপক সে। আর আর আমি আর্থারকে অনেক ভালোবেসে ফেলেছি, আর আর আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি।
কি কি বললে? ও লুসি, আমি যে কি খুশি হয়েছি!
আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এরা তিনজনই খুবই ঘনিষ্ঠ। আমি তো খুব ভয়েই ছিলাম, আমার কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর এদের বন্ধুত্ব না নষ্ট হয়ে যায়, কিন্তু ওদের বন্ধুত্বের বিন্দু মাত্র ফাটল ধরে। ওরা তিনজনই খুব ভালো মানুষ, আমি খুবই সৌভাগ্যবতী। আমি তো সে তখন থেকে বকবক করে চলেছি। এবার তোমার কথা বলো তো, তুমি কবে বিয়ে করছো? মিস্টার জোনাথন হারকারকে?
জোনাথন একটু অফিসের কাছে লন্ডনের বাইরে গেছে, ও ফিরে আসলেই আমরা বিয়ে করে নেব।
ও মীনা, আমি আমাদের দুজনকে নিয়ে সত্যি খুব খুশি। আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় দুজন মানুষকে আমাদের জীবন সঙ্গী হিসেবে পেতে যাচ্ছি।
হ্যাঁ লুসি, তুমি ঠিকই বলেছ, আমরা সত্যিই খুব লাকি।
লুসি আর মীনা নিজেদেরকে খুব সৌভাগ্যবতী মনে করলেও ওদের জীবনে ঘটতে চলেছে অশুভ কোনো এক ঘটনা, যার আশঙ্কায় খেয়ে যাচ্ছে মীনার মন। লুসি একের পর এক তার আর আর্থারের প্রেমের গল্প শুনিয়ে যাচ্ছে মীনাকে, কিন্তু লুসির কথা শুনতে শুনতে বুকের ভিতরটা কেমন যেন করে উঠছে বারবার বারবার। মীনার মনে পড়ছে জোনাথনের কথা, সেই কবে মাস দেড়েক আগে জোনাথনের কাছ থেকে ছোট্ট একটি চিঠি পেয়েছিল মিনি। তারপর আর তার কোনো সাড়া নেই। অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে নাকি জোনাথন? ভয়ে হিংসায় বুকটা কেঁপে উঠে মিনি। লুসির প্রেমের গল্প শুনেও হিংসা হয় মিনি। মিনা আর জোনাথন কতদিন এরকম সুন্দর মুহূর্ত কাটায় না? জোনাথন কি ভুলে গেছে মিনাকে? অনেক কষ্টে ঠেলে বেরিয়ে আসা চোখের পানি আঁকিয়ে লুসিকে নিয়ে উঠে পড়ে সে। এদিকে লুসির এক প্রত্যাখ্যাত প্রেমিক জন ফেয়ার্ড ব্রেনোফেল্স নামে এক অদ্ভুত মানসিক রোগীর চিকিৎসা করছে সে। স্বার্থপরতা, গোপনীয়তার দুরভিসন্ধি তিনটাই প্রকট হয়ে উঠেছে ওর মাঝে। জন লক্ষ্য করেছে ইদানিং পোকা মাকড় কীট পতঙ্গ আর পশু পাখির দিকে সাংঘাতিকভাবে ঝুঁকে পড়েছে সে। জনের এই পেশেন্ট রেনোফিল্ডও কি বয়ে আনতে চলেছে কোনো অশুভ কিছু কে, সেটা হয়তো আন্দাজে করতে পারছি না জন।
রেনোফিল্ড, তুমি নাকি ইদানিং মাছি ধরে জমি রাখতে শুরু করেছো?
ডক্টর, কি বলছেন আপনি? মাছি? মাছি খুব সুন্দর একটা প্রাণী। কত সুন্দর করে আর দ্রুত গতিতে উড়ে বেড়ায় ওরা, ভাবতেও অবাক লাগে আমার।
কিন্তু ওরাও তো প্রাণী, ওদেরও তো প্রাণ আছে, তুমি কেন ওদেরকে আটকে রেখেছো?
তিন দিন, মাত্র তিন দিন ডক্টর, মাত্র তিন দিন আটকে রেখেছিলাম, তারপর সব শেষ।
সব শেষ মানে?
তিন দিনে সবগুলোকে ঝেঁকিয়ে বিদায় করে দিয়েছি।
আমার তো তা মনে হচ্ছে না রেনোফিল্ড, তুমি কি করেছো ওদের সাথে?
মাকড়সা, মাকড়সা, চারিদিকে শুধু মাকড়সা, 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 পৃথিবী জুড়ে শুধু মাকড়সা আর মাকড়সা। দেখুন ডক্টর, দেখুন মাকড়সা।
মাকড়সা? কোথায় মাকড়সা? আমি তো কোথাও মাকড়সা দেখতে পাচ্ছি না।
এই যে ডক্টর, এই বাসের মধ্যে মাকড়সা, সুন্দর সুন্দর মাকড়সা, খেতে অনেক মজা।
তুমি মাকড়সা খেয়েছো রেনোফিল?
হ্যালো ভালো
রেনোফিল, এক্ষুনি ছেড়ে দাও মাকড়সা গুলোকে, ছেড়ে দাও বলছি।
আপনার হয়তো জানা নেই ডক্টর, একটা জীবন্ত তাজা জীব, সেটা যাই হোক না কেন, অত্যন্ত উপাদেয় এবং তার জীবনী শক্তি উজ্জীবিত করে তোলে শতগুণ।
এতগুলো চড়ি পাখি এখানে কি করছে রেনোফিল?
জানালার ওপারে ওদের জন্য একটা বাসা বানিয়ে দিয়েছি ডক্টর, ওরা ওখানেই থাকে।
এ কি, তুমি তুমি তো ছোটখাটো একটা বস্তি বানিয়ে ফেলেছো রেনোফিল।
আমি ভাব করব, আমি সকাল বিকাল খেলব, সময় হলে খেতে না চাইলেও ধমক ধামক দিয়ে খাওয়াবো, দারুণ মজা হবে, তাই না ডক্টর?
বিড়ালের বাচ্চা পুষলে তো ভালোই, তা বাচ্চা বিড়াল হলে হবে নাকি আসলে একটা বড় বিড়াল দরকার তোমার?
ডক্টর সাধে কি আর এত বড় হাসপাতালের এত বড় ডক্টর হয়েছেন আপনি? তাহলে ডক্টর বিড়ালটা কিন্তু আজই এনে দিতে হবে।
কিন্তু আজ তো হচ্ছে না, তার জন্য অপেক্ষা করতে হবে তোমাকে। সত্যি একটা বিড়ালের বাচ্চা তোমাকে দেওয়া যায় কিনা সেটা ভেবে দেখতে হবে আমাকে।
রেনোফিল্ডের পাগলামি ক্রমেই বেড়ে যেতে শুরু করেছে। এই অবস্থায় ওর হাতে কোনো বেড়ালের বাচ্চাকেই তুলে দিতে চায় না জন। যে কোনো প্রাণীরই জীবনের মূল্য আছে, সেটা যাই হোক না কেন, এত সামান্য মাছি, মাকড়সা, চড়ুই পাখি, বেড়াল কিংবা মানুষ, প্রত্যেকের জীবনের মূল্য অপরিসীম। কিন্তু রেনোফিল্ডকে কীভাবে থামাবে জন? কোনো ওষুধ, কোনো ট্রিটমেন্টের কাজ হচ্ছে না আজ। কি আর করা যায়, কি করা যায় সেই নিয়ে হিসেব করতে বসলো জন। ঠিক এমন সময় একটা নার্স দৌড়তে দৌড়তে এসে খবর দিল জনকে,
রেনোফিল সাংঘাতিক রকমের অসুস্থ হয়ে পড়েছে, বমি করে ভরিয়ে ফেলেছে ঘরের মেঝে বিছানা চাদর। বললে বিশ্বাস করবেন না স্যার, বমির সাথে সাথে বেরিয়ে আসছে গাদা গাদা পাখির পালক। আমার মনে হয় আমার মনে হয় সব কটা চড়ুইকে উকিলে খেয়েছে স্যার। স্যার আপনি শিখিয়ে আসুন, চলুন আমার সাথে।
আমি যখন ঘরে গেলাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন। যে খাতাটা তুমি সবসময় হিসেব করতে থাকে সেই খাতাটা ওর বালিশের নিচ থেকে বের করে নিয়ে আসলাম। রেনোফিল্ডের হিসেবের খাতা। আজ পর্যন্ত সে কয়টা প্রাণীকে মেরেছে, খেয়েছে, অন্য প্রাণীকে খাইয়েছে তার সম্পূর্ণ নির্ভুল হিসাব আছে এই খাতাটিতে। একটা পাগল কিভাবে এত সুন্দর আর নির্ভুলভাবে অঙ্কের হিসাব রাখলো তাই ভেবে অবাক লাগছে।
জন সিলফোর্ড আসলেই একজন ভালো মানুষ, কোনো জটিলতা সে বোঝে না। সে বুঝতে পারছে না তার সাথে আর তার আশেপাশের মানুষগুলোর সাথে কি হতে যাচ্ছে। রেনোফিল্ডের হিসাব মেলামে দেখে অবাক আর খুশি হয়ে জন ভুলতে বসেছে নিজের পারিপার্শ্বিকতার অঙ্ক। ওদিকে লুসিটার কাছে খবর এসে পড়ছে যে সমুদ্র নাকি গত রাতে প্রচণ্ড ঝড় উঠেছে, এর মধ্যে একটি মানবহীন জাহাজ খুবই খারাপ অবস্থায় পাড়ে এসে ভিড়ে। জাহাজে কেবল একজন মানুষেরই লাশ পাওয়া যায়। এছাড়া জাহাজ ভর্তি ছিল অনেকগুলো কাঠের খালি বাক্স। বিস্ট্রিক্স থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। মৃত অবস্থায় পাওয়া ব্যক্তিটি জাহাজেরই ক্যাপ্টেন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটা কাঠের কোষ, একটা ডায়েরি আর একটা ভয়াক্ত চেহারা, যেন মৃত্যুর আগে প্রচণ্ড ভয় পেয়েছিল সে। তার ডায়েরি থেকে কিছু কথা উদ্ধার করা যায়, যেখানে লেখা আছে ওই জাহাজে ঘটে যাওয়া শেষ কয়েকদিনের লোমহর্ষক এক কাহিনী।
প্রতি রাতে একের পর এক আমার সব নাবি বাবুর্চি খালাসি সহকারী একে একে সব উধাও হয়ে যাচ্ছে। তাদের নিখোঁজ হবার কোনো কারণ বুঝে উঠতে পারছি না। তবে যখনই কেউ একা হয়ে যাচ্ছে ঠিক তার পরমুহূর্তেই তাকে আর পাওয়া যাচ্ছে। আমার সব কর্মচারীদের ধারণা কোনো অশুভ শক্তি ভর করেছে আমাদের এই জাতি। সারাক্ষণ তারা শুধু ঈশ্বরের নাম জপ করছে। একে একে আমার সব সহযাত্রী নিখোঁজ হয়েছে। গত রাতেও একজন ছিল, আজ নেই। আজ হয়তো আমার পালা। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রাত বাড়তেই আমি বুঝতে পারছি কোনো একটা অশুভ ছায়া আমার পিছু নিয়েছে। সব সময় তারা করে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি ওকে খুঁজে পেয়েছি, আমি ওকে দেখতে পারছি। ও কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর সেই চেহারা, কি বিভৎস। মনে হচ্ছে মোড়ক থেকে উঠে এসেছে সাক্ষাৎ করে শয়তান। মন চাইছে ঝাঁপ দেয় এই সমুদ্রে, কিন্তু না, আমি একজন ক্যাপ্টেন। একজন ক্যাপ্টেনের মৃত্যু শুধু জাহাজেই হতে পারে। তা পুরুষের মতন মরতে চাই না আমি। কেউ যদি কখনো আমার এই ডায়েরি খুঁজে পায় তবে তার কাছে আমার অনুরোধ, আমার এই জাহাজের বক্সগুলো তার প্রাপকের কাছে পৌঁছে দিবে। আমি সারা জীবন আমার কাজে সৎ থাকার চেষ্টা করেছি, মরার পরেও সৎ থাকতে চাই। ও এগিয়ে আসছে।
লুসির বিয়ের দিন ঘনিয়ে আসতে লুসির ভেতর এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করছিল। লুসির অনেক আগের থেকে ঘুমের ঘরে হাঁটার অভ্যাস ছিল, যাকে বলা হয় স্লিপ ওয়াকিং। কিন্তু সেটা বড় হতে হতে ক্রমেই কমে আসছিল। কিন্তু ইদানি সেই উপসর্গটা আবার নতুন করে দেখা দিয়েছিল ওর মধ্যে। ঘুমের মধ্যেই অস্বাভাবিক রকম ছটফট করতে থাকে সে। ও ছটফট করে একটু ঘুমোতে পারছিল না। সারা রাত ছটফট করে ভোরের দিকে ঘুমিয়ে পড়ে নিচ্ছে। দিনের বেলা লুসিকে স্বাভাবিক রাখতে ওকে অনেক জায়গায় বেড়াতে নিয়ে যায়। সারা দিনের ক্লান্তি আর সারা রাতের ছটফটানি শেষে ভোরের দিকে ঘুমিয়ে পড়ে নিচ্ছে। কিন্তু দিন দিন ওর চেহারা লাবণ্য হারিয়ে গেছিল। মেয়েরা লুসিকে নিয়ে খুবই চিন্তায় করে দিল। লুসির পেছনে দিন রাত খাটা খুটিনের পর মেয়েরও কখন চোখ লেগে এসেছে টেরও পায়নি সে। হঠাৎ একটা গোঙানি শব্দে ঘুম ভেঙে যায় মেয়েরা। দেখে দরজা খোলা, বিছানায় তার পাশে লুসি নেই। আর ওর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে অনেক দূর থেকে। আওয়াজ লক্ষ্য করে ছুটে যায় মিনা। যত দূরে চোখ যায় জনপ্রাণীর চিহ্ন পর্যন্ত ওর চোখে পড়ল না পথের দেখে। আকাশে পূর্ণ চাঁদ ফুটফুটে জোৎস্নায় দূরের গির্জা পর্যন্ত দেখা যাচ্ছে। ঢং করে একটা বাজার ঘন্টা বাজল। মিনা কেন যেন মনে হলো গির্জার দিকেই গেছে নিচে, হয়তো এতক্ষণে গিয়ে শুয়ে পড়েছে প্রাচীন বেদিগুলোর একটা। মিনা দ্রুত এগিয়ে গেল গির্জার দিকে। চাঁদের আলোয় দূর থেকে বেদিটা চোখে পড়তে থমকে দাঁড়িয়ে গেল মুসি। লুসির ওপর ঝুঁকে আছে কালো মতন কি যেন একটা, ওটা কি মানুষ না পশু? আশঙ্কায় বুক ধুকধুক করছে মিনা। শেষ পর্যন্ত আর দাঁড়িয়ে থাকতে না পেরে আর একটু এগিয়ে গিয়ে লুসির নাম ধরে ডাকলো মিনা। লুসির নাম ধরে ডাকতে ডাকতে আর একটু এগোতেই মিনার গলা শুনে সোজা হয়ে দাঁড়ালো কালো মূর্তিটা। ভুল ভাঙলো মিনার, না ওটা একটা মানুষই, কিন্তু এমন বীভৎস চেহারার মানুষ কেউ কোনোদিন দেখেছে কিনা সন্দেহ। মরা মানুষের মতো পাংশুতে ফ্যাকাশে মুখ, চোখ দুটো রুবি পাথরের মতন টকটকে লাল, জল জল করছে ওগুলো। এক মুহূর্তের জন্য মিনার মুখের দিকে তাকালো ওই অদ্ভুত মানুষটা, তারপরে একটা অদ্ভুত চিৎকার দিয়ে দুহাত আকাশে ছড়িয়ে গায়ের কালো আলখেল্লার দুটো প্রান্ত ডানার মতো করে মেলে ধরে যেন একটা বাদুরের মতো করে উড়ে গেল আকাশে। লুসি, লুসি, লুসি!
দুঃস্বপ্ন কখনো সুন্দর হয় না লুসি, এখন অনেক হয়েছে, ঠান্ডায় তুমি জমে যাচ্ছ, চলো ঘরে যাবে চলো।
জোর করে ওকে বেরিয়ে থেকে তুলে বাড়ির দিকে রওনা দিলাম। মিঠুন জোৎস্নায় খাখা করছে চারিদিক,
দমকা হাওয়ার মাথার উপর এক ধরনের ঝিরি ঝিরি ভৌতিক শব্দ করছে বাচ্চার পাতা। বাড়ি ফেরার পথে কোনো অস্বাভাবিক শব্দ বা কোনো জীবন্ত প্রাণী চোখে পড়ল না। লুসির জন্য মনটা খারাপ হয়ে গেল আমার। মনে মনে ঠিক করে ফেললাম, লুসি নিজের থেকে না বললে ওর ওই অস্বাভাবিক অভিসারের কথা আমি কাউকে বলব না, লুসির মাকেও না। আর চাঁদের আগে গিটার টেবিটার কাছে যে ঘটনাটা ঘটল তা কাউকেই বলা যাবে না। বললে কেউ বিশেষ তো করবেই না, উল্টো পাগল ভাববে আমাকে। ঘরে ফিরে চাঁদের আলোয় ভালো করে দেখলাম আমি, কেন যেন একা শোনাচ্ছে লুসিকে। কি হয়েছে লুসির সাথে? এত নিষ্পাপ একটা মেয়ে, নিজের অজান্তেই কি এই ফুলের কাছে পা বাড়ালো? নাকি ওকে কেউ বশীভূত করেছে নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য? কাল থেকে ঘরে তালা মেরে রাখতে হবে আমাকে, যাতে লুসি চাইলেও ঘুমের ঘরে বাইরে যেতে না পারে বা ওকে কেউ ঘর থেকে বাইরে বের করতে না পারে। সকালে অনেকক্ষণ পর ঘুম ভাঙল লুসি। খুব সাবধানে তাকে জিজ্ঞেস করলাম, বেশ একটা অদ্ভুত জায়গায় শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয়নি। আর একটা পর্ব আছে, আমরা মনে হয় কথা না বলি, শেষ এর পরে পর্ব কি আছে সেটা শুনবো এখন। এটাই শেষ পর্ব, তারপরে আবার কথা বলতে আসবো। আপনি শুনছেন রেডি এফএম নব্বই দশমিক দুই। আজকে কুয়াশায় শুনছেন আপনি ব্যাম স্লোকারের চিত্র ড্রাকুলা। আচ্ছা, নিশ্চয় আমি লিখে পাঠাবার ঠিকানা যেখানে মোবাইল থেকে তো লুসি, কাল রাতে কি হয়েছিল তোমার, মনে আছে? মনে করছে কিছু?
না, আমার আমার কেমন যেন ভয় ভয় করছে।
কিসের ভয়?
ঠিক তোমার কাছে পৌঁছাতে পারবো না আমি রাতের বেলা, বিশেষ করে গভীর রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখি আমি।
ওগুলো কিচ্ছু না মিনা, এগুলো তোমার মনের ভুল।
না মিনা, আমি যখন দুঃস্বপ্নগুলো দেখি ওগুলো কেন সত্যি বলে মনে হয়।
ওসব কিছু না, আসলে বিয়ের খুশিতে তুমি মনে মনে অনেক দুর্বল হয়ে পড়েছ, তাই অল্পতেই ভয় পেয়ে যাও।
আমার নিজেকে খুব একা লাগে মিনা, কিন্তু আবার মনে হয় সবসময় আমার পেছন পেছন কেউ আসছে, আমাকে দেখছে, কিন্তু পেছনে তাকতেই ইচ্ছে চোখে পড়ে না আমার।
এগুলো সবই তোমার মনের ভুল লুসি।
না মিনা, আমি সত্যি বলছি, একবার আমার নিজেকে একা মনে হয়, আবার তোমার মুহূর্তে মনে হয় আবার আমার আশেপাশে কেউ আছে, কেউ আমাকে অনুসরণ করছে।
তোমার নিজেকে একা কেন মনে হবে লুসি? আমি তো তোমাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে কোথাও যায় না, তুমি তো সেটা দেখোই।
তবু আমার একা লাগে।
আমার মনে হয় তুমি আর্থারকে খুব মিস করছো, তোমার দিন রাত আর্থারের কথা মনে হচ্ছে, তাই তুমি মনে করেছো যে কেউ তোমাকে অনুসরণ করছে।
না মিনা, আর থাক না, অন্য কেউ, অন্য কেউ আমাকে অনুসরণ করছে।
কে কে সে লুসি, তুমি কি তাকে চেনো?
আমি বুঝে উঠতে পারছি না, মনে হচ্ছে চেহারাটা দেখেও দেখতে পারছি না, কেমন যেন ঝাপসা ঝাপসা লাগছে।
লুসি, ঠিক করে মনে করার চেষ্টা করো না, দেখো না মনে করতে পারো কিনা।
আমি অনেক চেষ্টা করেছি মিনা, কিন্তু আমি আমি বুঝে উঠতে পারি না সে সব কিছু কেমন যেন ফ্যাকাশে।
লুসি, তুমি একটু একটু মনে করার চেষ্টা করো, ভালোভাবে দেখার চেষ্টা করো। তুমি যদি তাকে চিনতে পারো তবে তোমার সব কষ্ট শেষ হয়ে যাবে, তোমাকে আর কেউ কষ্ট দিতে পারবে না লুসি।
আমি আর পারছি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। আমার আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে।
লুসি, কি হলো লুসি তোমার? তোমাকে কিচ্ছু মনে করতে হবে না, কিচ্ছু না, কিছুই হয়নি তোমার। শান্ত হও লুসি, শান্ত হও।
আমি ওকে দেখতে পাচ্ছি মিনা, আমি ওকে দেখতে পাচ্ছি। কি বিভৎস চেহারা ওর, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি হাজার একজন বাজার, একজন একজন
জ্ঞান হারাই লুসি, এতটাই দুর্বল হয়ে পড়েছে, কেমন যেন নিষ্কল হয়ে গেছে চেহারা। ওর এত সুন্দর ঠোঁট নিষ্কল, রক্ত শূন্য হয়ে গেছে। মীরাও কখন ঘুমিয়ে পড়েছে মনেই নেই তার। মার সাথে হঠাৎ ঘুম ভাঙতে মীরা দেখতে পেল নিজের বিছানায় সোজা হয়ে উঠে বসে জানালার দিকে একাগ্র চিত্তে তাকিয়ে আছে লুসি। মীরা একটু অবাক হয়ে ওর দৃষ্টি অনুসরণ করে খোলা জানালার দিকে তাকালো। কিছুই চোখে পড়ল না। বিছানা থেকে উঠে ভালো করে দেখার জন্য জানালার কাছে গিয়ে দাঁড়ালো মীরা। রূপালী জ্যোৎস্নায় আকাশ আর পৃথিবীটাকে কেমন যেন রহস্যময় মনে হতে থাকলো তার। ঠিক এমন সময় চোখে পড়ল ওটা, মীরাকে মাথার উপরের আকাশে পাখিতে কিন্তু উঠছে একটা প্রকাণ্ড বাদুর। ছাই করে মীরার কাছাকাছি চলে এলো বাদুরটা। এত জলজলে চোখ দেখে ভয় দুই পা পিছিয়ে এলো। আবারও মাথার উপরে আকাশের কাছাকাছি চলে গিয়ে প্রচন্ড গতিতে ঘুরে দাঁড়ালো বাদুরটা। যেন প্রকাণ্ড ডানার বাতাসে পৃথিবী জুড়ে শুরু হয়ে গেছে ঝড়। আকাশ বাতাস চারদিকে জুড়ে বইছে বাতাস, কেঁপে উঠছে পুরো দুনিয়া, কাঁপছে চারদিক, ঘর বাড়ি জানালা দরজা। লুসি, আচ্ছা লুসি কি ঠিক আছে? কেঁপে উঠল মীরা নিজেও। জ্ঞান হারিয়ে পড়ে যায় মীরা। সকালের আলো চোখে এসে লাগতেই জ্ঞান ফিরে তাকে। জ্ঞান ফিরতে ছুটে যায় লুসির বিছানার দিকে। দেখে লুসির অবশ শরীর পড়ে আছে। দেখে মনে হচ্ছে যেন এক ফোঁটা রক্ত নেই তার শরীরে। কাপড় চোপড় কিছুই ঠিক নেই লুসির শরীরে। জোরে জোরে ধাক্কা দিতেই যেন ওর ঘুম ভাঙল। ওর মুখের হাসি দেখে মনে হচ্ছে কিছুই হয়নি ওর সাথে। একেবারে স্বাভাবিকভাবে উঠে বসলো আর দশটা সাধারণ দিনের মতো একেবারেই স্বাভাবিক হয়ে গেছে লুসি। তাই কাল রাতের ঘটনাটা আর কাউকেই জানালো না মীরা। এতদিন পরে লুসিকে দেখে ভালো লাগছে মীরা। কিন্তু জোনাথনের কথা খুব বেশি করে মনে পড়ছে না। কত দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি জোনাথনের। এক অজানা আশঙ্কায় মীরা তার সারা দিন পার করে দিল। রাতে লুসি ঘুমিয়ে পড়তে দরজায় তালা দিয়ে ঘর থেকে বের হলো মীরা। সমুদ্রের কাছে গিয়ে খুব কাঁদতে ইচ্ছে করছে তার। কাঁদতে কাঁদতে কানে আসলো সেই চিৎকার। একদিকে ড্রাকুলার প্রাসাদ দুর্গে আটকে আছে জোনাথন। জোনাথনের সাথে কি ঘটে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর ওদিকে বেড়েই চলেছে রেনোফিল্ডের কাছে
মাছি চুরেই পাখি সবই বড় উপদে ওখানে। শহর আমাকে গ্রহণ করো, শহর আমাকে গ্রহণ করো।
আরেকদিকে একটি জাহাজের সব নাবিকের রহস্যজনক দৃশ্য। মীনার বান্ধবী লুসির সাথে ঘটে যাওয়া আশ্চর্য রকমের রহস্যজনক সব ঘটনা।
Thank you.
সব রহস্যের উন্মোচন হবে, কিন্তু কি সেই রহস্য? কিভাবে হবে এর সমাধান? জোনাথন কি দুর্গ থেকে মুক্তি পাবে? মীনা কি ফিরে পাবে তার জোনাথনকে? আর কোনো দিন কি সুস্থ হতে পারবে নিশা? রেনফিল্ডের ক্রমেই বেড়ে যাওয়ার পাগলামির অর্থ কি? জানতে হলে শুনতে হবে কুয়াশার আগানো পর। সব প্রশ্নের উত্তর জানতে গেলে থাকতে হবে কুয়াশার আগামী পর্বে। অর্থাৎ আজকে শেষ হয়নি ড্রাকুলার কাহিনী, আজকে ছিল ড্রাকুলার গল্পের ড্রাকুলার কাহিনীর প্রথম পর্ব। আর আগামী সপ্তাহ, আগামী সোমবার শুনবো আমরা এর শেষ পর্ব। অর্থাৎ আগামী সপ্তাহে আমরা শেষ করবো ড্রাকুলার এই কাহিনী। এবং ব্র্যাম স্টোকারের লেখা আজকের কাহিনী ছিল ড্রাকুলা, যার ছবি আমরা অনেক দেখেছি, অনেক ছবি দেখেছি ড্রাকুলা থেকে, বই পড়েছি। এবং এই কাহিনীটির নাট্যরূপ দিয়েছেন শেজুস্তা বিচ্ছাই। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন, নামগুলো বলে দিচ্ছি। কারণ ড্রাকুলার চরিত্রে অভিনয় করেছেন সেতু, জোনাথন হারকারের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর, নীলাঞ্জন অভিনয় করেছেন মিনার চরিত্রে, কুমকুম অভিনয় করেছেন লুসির চরিত্রে, আচার্যের চরিত্রে অভিনয় করেছেন শাকিল, জনের চরিত্রে অভিনয় করেছেন শান্ত, এবং আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজু, রনি, রেনফিল্ডের চরিত্রে অভিনয় করেছেন রনি, এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শারিন, নাদিরা, সিফাত, রাজু, খালিদ, লাবণী এবং লোবান। তো বন্ধুরা, আমার মনে আজকে আর এটা নিয়ে বিশদ কোনো আলাপ বা কথা বলার প্রয়োজন নেই। আমার মনে হয় আগামী পর্বে আমরা কুয়াশার ড্রাকুলার কাহিনী যখন শেষ হবে তখন আমরা আলোচনা করবো। কিন্তু কয়েকটা এসএমএস করে আমি বিদায় নিচ্ছি। লিখেছেন হৃদয়, ঢাকা থেকে, রায় সাহেব বাজার থেকে লিখেছেন। লিখেছেন, শারমিন আপু, আই লাভ ইউ টু মাচ, আমি তোমার নতুন বন্ধু, আমি অনেকদিন যাবত কুয়াশা শুনছি বাট আর এসএমএস না করে পারিনি। অনু লিখেছেন মিটফোর্ড থেকে, ইদ্রবার একটু অল অ্যান্ড গল্পটা খুবই সুন্দর, রহস্যের জালে ঘেরা কিছু জীবন যেন এক নরকীয় আহ্বান, আর কেন বা হবে না আমার পছন্দের ভৌতিক চরিত্র শব্দগুলো বা কিছু লিখতে চেয়েছেন যে আসেনি। ঈদ বাবার জানিয়েছেন জ্যাকি, অনেক ধন্যবাদ আপনাকে। ডাইনির কণ্ঠগুলো কাদের এবং আপনি ফারজানা বলি, বহুদিন পরে আপনি লিখেছেন, অনেকদিন পরে আপনার লেখা পড়তে পারছি। আপনি লিখেছেন ডাইনির চরিত্রের কণ্ঠগুলো কাদের, ভালো থাকো শারমিন। আর তার আগে আপনি লিখে পাঠিয়েছেন বাজারবারের কণ্ঠকে, ড্রাকুলার চরিত্রে যিনি অভিনয় করেছেন, না সেই চরিত্র ছিল, সেই কণ্ঠটি ছিল হচ্ছে সেতুর, এবং ডাইনির চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, নাদির এবং সিফা। মেজাবিন লিখেছে, শারমিন আপনি কুয়াশা বাদ দেওয়ার কথা ভাবতে পারি না, বাট এস এম এস এর জন্য করি না, আজ করতেই হলো। আপনি ভাবতে পারছি না ড্রাকুলা শোনাবেন। হ্যাঁ, সামনে হয়তো আরো অনেক কিছু শোনাবো। আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করি, আর আগামী পর্বে আজকের কাহিনী শেষ হচ্ছে, সুতরাং কেউ মিস করবেন না, সঙ্গেই থাকবেন। আরো আরো একবার সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.